14 ফেব্রুয়ারি 2016 বাদ ইসা বাইতুল আমান পোর্ট মসজিদ নোয়াখালী। গুরুত্বপূর্ণ এসলাহী বয়ান পেশ করবেন শাইখুল হাদিস আরেফ বিল্লাহ হজরত আকদাস হজরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসেন সাহেব দামত বরকতুল আলিয়া।
শেখুল ইসলাম
الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى، أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. وقال تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال تعالى فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم فقيه واحد أشد على الشيطان من ألف عارض. وقال عليه الصلاة والسلام البركة مع أكابركم، أو كما قال رسول الله صلى الله تعالى عليه وسلم. بيت ورمائك العواز عرب بارا هذا عواز كلير كبير. কেউ মোবাইলে ছবি তুলবেন না এবং ভিডিও করবেন না। অনেক দিনই মজলিসেও এখন লোকেরা ছবি তুলতে থাকে, ভিডিও করতে থাকে। এখন লোকেরা দিন দিন দিনের ব্যাপারে বড়ই উদাসীনতার শিকার হইতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে খালেস সুন্নতের উপরে, খালেস দিনের উপরে কায়েম থাকার তৌফিক দান করে। আল্লাহর দিনের মধ্যে কোন কিছু যোগ হলে সেটা বিপদ। মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দিন আমি দিয়ে গেছি এর মধ্যে কেউ নতুন নতুন জিনিস পয়দা করলে সেটা কখনো গ্রহণযোগ্য না, ফাহুয়া রাদ্দুন, সেটা গ্রহণযোগ্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামকে এক সাদা মাথা জিন্দগির উপর গড়ছিলেন। ওই সাদা মাথা রং এত সুন্দর ছিল যে সারা দুনিয়ার বাদশারা তাদের সামনে ঝুঁকতে বাধ্য হয়েছেন। খুদ না থে জুরা পর তরু কে হাতি বন গেল ক্যা নজর থি জিসনে মুর্দো কো মসিহা কর দিয়া। ওই নজরের নূর যাদের Oh! ওই নজর নূর তাদের নসিব হয়ে গেছে, তারা চাঁদ সূর্যের থেকেও বেশি আলোকিত হয়ে গেছে। হাজারো পূর্ণিমার চাঁদে এত আলো নাই, রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের এক এক সাহাবীর জিন্দগি যত বেশি আলোওয়ালা। আসলে তো আল্লাহ পাক দিন দান করছেন, কিতাব দান করছেন, রসুল পাঠাইছেন, এবং রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামকে আল্লাহ পাকের পছন্দের কামের নমুনা বানাইছেন। এই বিশাল সুন্দর পৃথিবীটাকে সাজায় আল্লাহ তাআলা মানুষ বানাইছেন এই জন্য যে মানুষ জিন্দগি সাজাবে মহান রব্বুল আলমীর পছন্দ মোতাবেক। পৃথিবীকে সাজাইছেন রব্বুল আলমিন মানুষের জন্য, আর মানুষ জিন্দগি সাজাবে মহান রব্বুল আলমিনের জন্য। হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহির ভাষায়, কেউ না হো রোজ আজল সে হো চুকি তকসিম কার, میں ہوں مالک کے لیے اور کل جہاں میرے لیے۔ جو سارا جہاں مولا ہمارے جن بنائے تھے، ہمارے رب العالمین مولا دیگر جن بنائے تھے۔ رسول اللہ صلی اللہ علیہ وسلم بولے، خلق اللہ آدم علی صورتہ، جو حضرت آدم علیہ السلام کے رب العالمین نجر نور و تجلی رون دیا سدائے تھے، تار آدم میرے چہرے اوپر আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু নিজের জামালের নিজের জালালের নূর ছিটায় দিতেন, যার কারণে আদম সারা জাহানের সকলের থেকে সুন্দর। যে ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ পাক বলেন যে তিনের কসম, জৈতুনের কসম এবং বালাদ আমিন মক্কা মুকাররমার কসম, মানুষকে আমি সবচেয়ে সুন্দর করে বানাইছি। মানুষকে সুন্দর বানাইছেন কি জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ছোট্ট দোয়ার মাধ্যমে সেই বিষয়টাকে কিভাবে ফুটিয়ে তুলছেন, যে আয়না দেখলে তখন দোয়া পড়া, আল্লাহুম্মা আনতা হাসানাতু খালকি ওয়া হাসানাতু খুলুকি, হে আল্লাহ আপনি আমার চেহারা আমার আকৃতি আমার গঠন এত সুন্দর বানাইছেন, তো আমার জিন্দগিটাকেও আপনি এরকম সুন্দর বানাই দেন। হাসতেন খুলুকি, যে চেহারা আমার এত সুন্দর, তমাম কায়নাতে এত সুন্দর কেউ নাই। হরিণ সুন্দর, হরিণ সুন্দর, ময়ূর সুন্দর, ফুল সুন্দর, চাঁদ সুন্দর, আল্লাহর কসমে সব কিছুর চেয়ে আরো বেশি সুন্দর এই মানুষকে আল্লাহ পাক বানাইছেন। কিন্তু এই মানুষ ফের সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, এই মানুষের বাহ্যিক রং রূপ ফের একদিন বাকি থাকে না, সব শেষ হয়ে যায়। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। কিন্তু জাহিরি রং রূপ নাইবা ঠিক থাকুক নাইবা বাকি থাকুক, মানুষের অন্তরাত্মার রং যদি মাওলা ওয়ালা হয়, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ পাক বলেন যে আমার যে রং এই রং দিয়ে নিজেকে সাজাও, এর থেকে সুন্দর আর কোন রং নাই। ইন্নাল্লাহ জামিলুন ইহিব্বুল জামাল, আল্লাহ পাক সুন্দর, তিনি সুন্দর থাকা পছন্দ করেন। আর সুন্দর থাকা কিভাবে? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ পাক বলেন যে আমার আমার যে পছন্দের রং, সেই রং দিয়ে পূর্ণ জিন্দগিটাকে সুন্দর করে সাজাইছেন আমার প্রিয় রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এত সুন্দর যে সারা বিশ্বের মানুষের সুন্দর জীবনের জন্য তিনি কামিল নমুনা, পূর্ণাঙ্গ মডেল। আল্লাহ তাআলা আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বত খুব দান করেন। আল্লাহর পরে এত সুন্দর আর কেউ নাই, আর কিছুই নাই। আম্মাজান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক সূর্য আল্লাহ মুমিনদেরকে দান করছেন, আর এক সূর্য আসমানে উদয় হয়, যেটা কাফের মুশরিকরাও তার আলোর হিসা পায়, আলোর ভাগ পায়। প্রশান্তি আফজালু শান্তি সামাই, আল্লাহ পাক যে সূর্য আমাদেরকে দান করছেন আল্লাহর কসম সেই সূর্য যা আসমানের সূর্যের চেয়ে অনেক বেশি ভালো, অনেক বেশি দামি, অনেক বেশি মর্যাদা ভালো, অনেক বেশি উত্তম। প্রশান্তি আফজালু শান্তি সামাই যে সব মানুষের সূর্য আকাশে যা উদয় হয় সেটা তো ভোরবেলা উদয় হয়, ফর্সা ফর্সা হালতের মধ্যে পুরো আকাশে সূর্য উদয় হয়। অশান্তি তাৎলু বাদল এসাই, আর আমাদেরকে আল্লাহ যে সূর্য দিচ্ছেন সেই সূর্য ঘোর অন্ধকারের মধ্যে উদয় হয়ে সারা পৃথিবীকে আলোকিত বানায় দেন। হ্যাঁ, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সূর্য, তার ঈমানের সূর্য, তার ইলমের সূর্য, তার নবুয়তের সূর্য যদি না উদয় হত বিশ্বের মানুষকে অন্ধকার থেকে মুক্ত করার কোন রাস্তা ছিল না। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানওয়ালু বলেন যে আল্লাহ ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ পাক বলেন যে ঈমানের সূত্রে আল্লাহ তাআলা সব মুমিনদেরকে সম্পূর্ণ নূরের দিকে নিয়ে আসেন। কিন্তু আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন যে আল্লাহ নূর সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ নিজেই নূর আসমান এবং জমিনে, আল্লাহ পাক নূর। আরেক আয়াতে আল্লাহ পাক বলছেন তবে যা তুমি আল্লাহ নূর, যে তোমাদের নিকটে কাজী মুসার নূর আসছে। আর নূরের এক ব্যাখ্যা হল প্যার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম, আরেক ব্যাখ্যা হল এই নূর মানে মুফাসসিরিন লিখছেন, তাফসীর মাজহারিতে কাজী সানাউল্লাহ পানিপুত রহমতুল্লাহ লিখছেন এই নূরের দুই অর্থ মুফাসসিরিন বলছেন, একটা নূর মানে হল রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তার পূর্ণ জীবনটা একদম পূর্ণাঙ্গ ভাবে আল্লাহ পাকের একদম সন্তুষ্টির আলোকে পরিপূর্ণভাবে আলোকিত, এক বিন্দু মাত্র লেশ কোন অন্ধকারের সেখানে লেশ মাত্র নাই, নাম নিশান পর্যন্ত নাই। আর নূরের আরো অর্থ হল কিতাবুল্লাহ কোরআনে কারীম মানে পূর্ণ ইসলাম। আবার ভাইরা তো ইসলাম এমন এক দিন যে যে দিন গ্রহণের দ্বারা মানুষ তমাম অন্ধকার থেকে মুক্ত হইয়া কমপ্লিটলি পূর্ণাঙ্গ ভাবে সম্পূর্ণ নূর নূরের জাহানের ভিতর হারা যায়, কোন অন্ধকার তাকে স্পর্শ করতে পারে না। যে লাদর কাতলে বাইরে হক বেরান দর নগর আখের কে বাদ লাশে মন মন দে ইল্লাল্লাহ বাদ কে জুমলা রব মারহাবা ইসের কত সুজ রব লা ইলাহা যখন বলে বন্দা মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান বিকলবিহি দখল আল জান্নাহ, যে খালিস দিলে তমাম গায়রুল্লাহ অন্তর থেকে বাইর করে দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আল্লাহর কসম সে জান্নাতের মালিক হয়ে যায়, অধিকারী হয়ে যায়, দখল আল জান্নাহ সে নিঃসন্দেহে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ তো এত বড় পাওয়ারফুল কালেমা যে কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা লাহা হিজাবুন দুনাল্লাহ হাত্তা তাখলুস ইলাইহি, বান্দা যখন লা ইলাহা ইল্লাল্লাহ বলে এই লা ইলাহা ইল্লাল্লাহ ফওরান তাৎক্ষণিক ভাবে আরশে আজম পর্যন্ত পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে আরশে আজম পর্যন্ত পৌঁছে যায়। আর লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আল্লাহর কসম এত বড় তাকত, এত বড় পাওয়ার, এত প্রচন্ড গতি সম্পন্ন লা ইলাহা ইল্লাল্লাহ, লাখ কোটি রকেটের মধ্যে এত তাকত নাই, এত গতি নাই, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে যেই প্রচন্ড গতি আল্লাহ পাক রাখছেন। আমার ভাইয়ের এই জন্য লা ইলাহা পড়া তো শিখি আমরা, হ্যাঁ নিকাল রাত হাসিনু কি দিল সে এ মরজু খোদা কা ঘর পায়ে ইশকে বুতা নেই হতা, এই দিলে গায়রুল্লাহকে জাগা দেওয়ার কোনো সুযোগ নাই, দিল তো খালেস আল্লাহর জন্য ফতুর রাব ও কিতাব মস্তুর ওয়াল বাইতুল মামুর। এই আয়াত পাকের ব্যাখ্যা তাফসীর মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপুত রহমতুল্লাহ আলাইহি বলেন যে তুর এর এক ব্যাখ্যা হলো তুর মানে আল্লাহর দেওয়ানাদের অন্তরটাই তুর পাহাড়। আল্লাহ পাক বলেন যে আমার প্রত্যেক মুমেন বান্দা আমার দেওয়ানাদের এই হৃদয় নামক তুরের কসম করে আমি বলতেছি, ওয়াল বাইতুল মামুর যেই দিল যেই ঘর আবাদ হয়ে আছে ইমানের দ্বারা, আল্লাহর মহব্বতের দ্বারা, আজমতের দ্বারা, আল্লাহ পাকের নৈকট্যের দ্বারা, আল্লাহ পাকের বেসমার তাজাল্লিয়াতের দ্বারা, আল্লাহ পাক বলেন সেই হৃদয়ের ঘরের কথন করে আমি বলতেছি। শুনতেছেন ভাইরা, এসা আজিম উসান এক মুমেন বান্দার দিল, এক মুমেন বান্দার ঈমান ওয়ালা অন্তরাত্মা রব্বুল আলামিনের নজরে। হ্যাঁ, قال رسول الله صلى الله عليه وسلم الا ان في الجسد مضغة اذا صلحت صلح الجسد كله واذا فسدت فسد الجسد كله الا وهي القلب। এই মানুষ, তোমার মধ্যে গোস্তের টুকরা আছে যেটার নাম দিল, এটা যদি নূর ওয়ালা হয় সর্ব অঙ্গ নূর ওয়ালা। হ্যাঁ, এই দিল মাওলা ওয়ালা, সর্ব অঙ্গ মাওলা ওয়ালা। এই দিল যদি ফ্রেশ হয় সর্ব অঙ্গ ফ্রেশ। এই দিল যদি একদম সর্বদা নূরে পরিপূর্ণ থাকে, সর্ব অঙ্গ সর্বদা নূরে নূরে ডুবা আমলে মজবুত থাকতে বাধ্য হবে। হ্যাঁ, এই জন্য আসল তো এই যে দিলকে দিল বানায়। হ্যাঁ, আয়না বনতা হয় রগড়ে লাগ জব খাতা হয় দিল, কুচ না পুছো দিল বড়ি মুশকিল সে বন পাতা হয় দিল। এই দিল দিল বনে দিলের দিলকে পাক সাফ রাখার মেহনত করলে, মাদলে ঘষলে, একে হিংসা এর ভিতরে না রাখা, অহংকার না রাখা, দুনিয়ার হারাম মোহ অন্তরে না রাখা, দুনিয়ার প্রতি লোভ লালসা না রাখা, কারো প্রতি বিদ্বেষ এই অন্তরে না রাখা, কারো প্রতি শত্রুতা এই অন্তরে না রাখা, দিলকে যত্নের সাথে হামেশা পাক সাফ রাখা। এই দিল খালি মাওলার জন্য, এখানে আর কারোর জায়গা নেই, কারোর ঠিকানা নেই। শুন লিয়া থা কে আপ আয়েঙ্গে বো কিয়া দিল খেয়েছে মাও কে বস। পাকিস্তান এক বুজুর্গ বলেন, আমি অনেক আগে এর প্রিয় মাওলা আপনার প্রেমিকদের আউলিয়া আরিফিনের জবানে শুনছিলাম যে দিলে আপনি নৈকট্য দান করবেন, এই দিলে তাজাল্লি বসন করবেন, এই দিলে আপনি আসন গ্রহণ করবেন। সেই তখন থেকে আমি আপনার পছন্দের মতো সাজানোর জন্য আমি ব্যস্ত আছি, দিলকে দিন রাত ব্যস্ত আছি কিভাবে দিলকে সাজাবো। আমার ভাইরা, আজকে এমনই এক হাল, তেমনই এক অবস্থা যে মোমেন যে আল্লাহকে চায় সে আল্লাহর কথা শুনে না। হ্যাঁ, আরে দুনিয়াওয়ালারও তো আল্লাহ পাকের কথা শুনেই না, মোমেন তো আল্লাহর দেওয়ানা, সে কি জন্য আল্লাহ পাকের কথা শুনবে না? হ্যাঁ, হযরত রাবিয়া বশির রহমতুল্লাহ আলাইহা বলেন যে তাহসিল ইলাহা পান কা তুজির বাহু হাজাল আমরি ফিল ফিআল বাদিউ। তুমি দিন রাত আল্লাহর কথার বাইরে চলো আর ওইদিকে দাবিও করো আল্লাহকে তুমি ভালোবাসো। আল্লাহকে ভালোবাসা তো বড় কথা, বড় জিনিস, এটাই সত্য হওয়া উচিত। কিন্তু সেটা যদি হে মোমেন তোমার জীবনে বাস্তব জিনিস হয়, যে মাহবুবে পাকের কথার বাইরে তুমি কেন যাও? আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে, তৌফিক দান করে, আল্লাহ তাআলার নাফরমানি থেকে মুক্ত পবিত্র এক জিন্দেগি আমাদের নসিব হয়ে যায়। আমার ভাইরা, যে হয় শয়তানের সঙ্গে দুষ্টি করা আর না হয় রব্বুল আলামিনের সঙ্গে দুষ্টি করা, বন্ধুত্ব করার জন্য দুইটাই রাস্তা আছে, কিছু আউলিয়াউল শয়তান আর কিছু আউলিয়াউল রহমান। কিছু হলো শয়তানের দুষ্ট আর কিছু হলো রহমানের দুষ্ট। কোন দিকে আমরা যাব আমাদের কি বিষয়টা পরিষ্কার করা উচিত না? আবার হয়তো মানিক তাকাজা ইলাহ হাওয়াউ আল্লাহ পাক জাল্লা জালালু ওয়া মানওয়ালু বলেন, দেখলা ব্যাপারটা যে আমার বান্দা হয়ে আসছে, আমাকে মাহবুব না বানায়া নিজের খায় সাতকে সে মাহবুব বানাইতেছে, নিজের মনের খেয়ালকে, হ্যাঁ, মনের পছন্দকে মাহবুবের জায়গায় রাখতেছে। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এজন্য আমার মুর্শিদ পুত্র আলম আরিফিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আফজাল সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে লা ইলাহা হে মুকদ্দম কালমায়ে তাওহীদ মে। হ্যাঁ, যে মুসলমান তুমি প্রথম তো লা ইলাহা ইল্লাল্লাহ বলো, পরে তো ইল্লাল্লাহ বলো। কি অর্থ? লা ইলাহা হে মুকদ্দম কালমায়ে তাওহীদ মে, গায়রে হক জব যায় হ্যায় তব দিল মে হক আ যায় হ্যায়। আরে তুমি যখন গায়রুল্লাহ দিল থেকে সরায় দিবা, নিঃসন্দেহে হৃদয়ে তুমি মাওলাকে পেয়ে দেবা। শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, আল্লাহ তাআলা কবুল করে। আরেফিন যারা আল্লাহওয়ালা, আল্লাহর মহব্বতের নেশা যাদেরকে পেয়ে গেছে, আমার ভাইয়েরা 24 ঘন্টা তারা ক্রিকেট নিয়ে কাটায়, দিলের উপর হামেশা নজর রাখে। আমার দিলে আর মাওলা ভিন্ন আর তো কিছু নাই, অন্য কোনো দিলের অন্য কোনো দিকে আমার অন্তরে কোনো খেয়াল তো নাই, অন্য কোনো ফিকির তো নাই, অন্য কোনো তালাশ তো নাই, এক ফিকির এক চিন্তা এক খেয়াল। হ্যাঁ, খেয়াল দোষ আয় বেগানা সাজে মা সেবা। হাকিম উম্মত মাওলানা আশরাফ আলী তালেব রহমুল্লাহ খলিফা ফাজা আব্দুল হাসান মুজিব রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার মাহবুবের খেয়াল সব খেয়ালকে ধ্বংস করে দিচ্ছে, আর কোন খেয়াল নাই। আয় খেয়াল দোস্ত আয় বেগানা সাজে মা সেবা, ইস ভরি মাহফিল মে তুনে মুঝকো তনহা কর দিয়া। বিশ্বের এই মাহফিলে কত কিছু আছে কিন্তু আমি কোনো কিছু দেখি না, আমার এক মাহবুবের পাক তারা। হ্যাঁ, যিদার দেখতা হো উদার তুই তু হ্যাঁ, যদি তাকায় মাওলার দেওয়ানা, আল্লাহর কসম আল্লাহর দেওয়ানা, তার চোখের রঙই এরকম যে চোখে মাওলা প্রেমের এমন রং লাগে যার কারণে সর্বদিকে আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম, সে কেবল আল্লাহ পাকের সৌন্দর্যই দেখতে থাকে, আর কোনো কিছুই তার দৃষ্টির সীমায় থাকে না। যিদার দেখতা হো উদার তুই তু হ্যাঁ, অর্থে বিন আমদার জাহা গায়ের তুনে ইয়া তুই ইয়া খোয়ে তু ইয়া বোয়ে তু। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ যে পড়ে তৌহিদ যার উপরে ছায়া যায়, তার এই পৃথিবী তার কোনো কিছু দেখার সুযোগ থাকে না। আসমান দেখলে আল্লাহ পাকের নূর দেখে, জমিন দেখলে আল্লাহ পাকের নূর দেখে, চাঁদ দেখলে আল্লাহ পাকের নূর দেখে, সূর্য দেখলে আল্লাহ পাকের নূর দেখে, ফুল দেখলে ফল দেখলে আল্লাহ পাকের নূর দেখে, দরিয়া কিংবা পাহাড় দেখলে আল্লাহ পাকের নূর দেখে, ঢেউ তরঙ্গ দেখলে আল্লাহ পাকের নূর দেখে। দেওয়ানা দিন রাত 24 ঘন্টা আল্লাহর কসম আল্লাহ পাকের নূরই নূর দেখতেই থাকে, দেখতেই থাকে, দেখতেই থাকে। নূরে উদর ইউমন ইউসর তা তো ফল বর সরম বর গর্দন মানিন্দ ফল। মরণা জালাউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন যে ঈমান ওয়ালা তাওহীদ ওয়ালা সুন্নাত ওয়ালা তাকওয়া ওয়ালা যারা হয়, আল্লাহ পাকের হুকুমের উপর অটল জিন্দেগী ওয়ালা যারা হয়, আল্লাহর কসম ভাইরা, তারা তো 24 ঘন্টা একদম মুকাম্মাল নূরের দরিয়ার ভিতরে একদম ডুবা থাকে, একদম ডুবা থাকে। হ্যাঁ, কাজী সানাউল্লাহ পানিপত রহমতুল্লাহ আলাইহি বলেন তাফসীরে মাজহারিতে, যেরকম মাছ যেরকম পানির মধ্যে ডুবা থাকে, পানির দ্বারা বেষ্টিত থাকে, আল্লাহ পাকের কামিল প্রেমিক বান্দারা কামিল বন্দিগীওয়ালা আনুগত্যওয়ালা বান্দারা 24 ঘন্টা আল্লাহ পাকের নৈকট্যে নূরের দরিয়া এইভাবেই ডুবা থাকে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি ভাষায় মাহিয়ানে কারে দরিয়ায়ে জালাল, মাহিয়ানে কারে দরিয়ায়ে জালাল, বাহরে শাহ আমুক তা তেরে হালাল। যে আর মাছ যেরকম দরিয়ার ভিতরে একদম ডুবা থাকে, আউলিয়া কেরাম আল্লাহ পাকের নূরের মধ্যে এইভাবেই ডুবা থাকেন। আর এইরকম নূরওয়ালা মানুষ যারা হন, আত্মা যাদের নূরওয়ালা, হ্যাঁ না, বুদ্ধি জ্ঞান নূরওয়ালা, চক্ষু নূরওয়ালা, জবান নূরওয়ালা, ফিকির নূরওয়ালা, আখলাক নূরওয়ালা, নূরওয়ালা মানুষ যখন কথা বলে তো তার কথার মধ্যে জাদুর চেয়েও বেশি তাফসীর থাকে। শুনতেছেন ভাইয়েরা, জাদুর চেয়েও বেশি তাফসীর থাকে এই সকল মানুষের কথার মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা দেখবা যে অনেকের বয়ানের ভিতরে জাদুর মতো আসর হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, ঈমানের কথা, তাওহীদের কথা, আখিরাতের কথা যখন বলতেন, এমন তাফসীর হতো যে আরবের কাফের মুশরিকরা পর্যন্ত তখন বলতো এই লোক জাদুকর তাহলে। এই কিতাব যে তার হাতে, এটা একদম পুরাটা জাদু মন্ত্র মনে হইতেছে, কারণ সে তারা কোন দিক হিসাবে তো না যে ব্যাপার কি, এত আজিমুশান তাফসীর আল্লাহ পাক কোরআনে দান করছেন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবানে দান করছেন, রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম দৃষ্টির মধ্যে দান করছেন। এক এক নজর তার এমন ছিল, বেসুমার জাদুঘরা তার এক এক নজর ছিল, রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের নজরই ছিল এক এক জাদু। কিতাব জাদু, জাদুর মতো তাসিরওয়ালা নবী, জাদুর মতো তাসিরওয়ালা। হ্যাঁ, দালায়ল নবুয়া কিতাবে ইমাম আবু নুয়াইম আসফাহানি রহমতুল্লাহ আলাইহি লিখছেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার বোনের বাসায় গিয়া বোন আর ভগ্নিপতিকে প্রচন্ড ভাবে মারধর করে রক্তাক্ত করছিলেন, তো শেষে হযরত উমর বলেন যে ফালাম্মা রাআইতু দিমা ইস্তাহিয়াইতু, হযরত উমর বলেন যে রক্ত আর রক্ত ধারা যখন আমি দেখলাম তো আমি লজ্জিত হলাম যে আমি এমন এক বীর পুরুষ, হ্যাঁ, যে আরব দুনিয়া আমাকে সম্মানের নজরে দেখে আমি এমন নিচু কাজ করে ফেললাম যে ভগ্নিপতিতে ভগ্নিপতি আমার অবলা এই বোনটাকে পর্যন্ত এইভাবে রক্তাক্ত করে ফেললাম। আমি খুব লজ্জিত হলাম। পরে আমি তাকে বললাম যে এই তোমরা কি করতেছিলে আমাকে দাও। তো বোন তখন আমাকে বললেন ইন্নাকা নাজিস ওয়ালা ইয়ামাসসুহু ওয়া ইন্নাহু লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। শুনতেছেন ভাইরা? তিনি বললেন যে তুমি তো নাপাক মানুষ, এই এই কোরআন কোন নাপাক মানুষকে স্পর্শ করতে পারে না। শুনতেছেন ভাইরা? আজিব মামলা যে আজকে অনেক মুসলমান ভাইরা শুনে যে কোরআন শরীফকে এই নাপাক অবস্থায় ধোয়া ছোঁয়া স্পর্শ করা পড়া তেলাওয়াত করা হাতে ধরা সবকিছু তারা জায়েজ মনে করে। আমার ভাইরা মুসলমানের কাজ এরকম হয়? হ্যাঁ, কোন মজাবের অনুসারী আমরা? আপনারা কোন আলেমের অনুসারী? নিজের মাথা দিয়ে কোরআন হাদিস বুঝেন? কোরআন হাদিস বুঝতে বলছেন রব্বুল আলামিন? আপনারা আমার এই সংকীর্ণ মাথা দিয়া কোরআন হাদিস বুঝার জন্য তো অনেক সীমাহীন ইলমের দরকার, সীমাহীন নূরের দরকার। যার যার মিথ্যা ছোটে নাই, যার গীবত ছোটে নাই, যার আত্মা থেকে হিংসা দূর হয় নাই, অহংকার দূর হয় নাই, মানুষের প্রতি এমনকি মুসলমানের প্রতি শত্রুতা দূর হয় নাই, ঘৃণা দূর হয় নাই, এত হাজারো আবর্জনা যার অন্তর এখন পর্যন্ত ভরপুর এবং নোংরা হয়ে আছে, এতটা অভিশপ্ত এবং কালিমাযুক্ত অন্তর কোরআন সুন্নাহর গভীরে নূর দেখবে তো কিভাবে? শুনতেছেন ভাইরা? হ্যাঁ, পবিত্র কোরআনে তো মহান রব্বুল আলামিন বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহি উলামা। আমার দ্বীনকে পূর্ণাঙ্গভাবে হ্যাঁ বুঝেন এবং আমাকে পরিপূর্ণভাবে ভয় করেন তো উলামায়ে দ্বীন, যারা আল্লাহকে যথার্থভাবে চিনতে পারেন জানতে পারেন, সেই উলামায়ে দ্বীন আল্লাহ পাককে পূর্ণাঙ্গভাবে ভয় করেন এবং আল্লাহ পাক আল্লাহ পাকের পরিপূর্ণ আনুগত্যের অধিকারী। তারা ইয়াখশা মানে তারা ভয় করেন, ভয় করা মানে পূর্ণাঙ্গভাবে তারা আনুগত্য করেন। মহান রব্বুল আলামিন বিশ্বের মুসলমানদেরকে বললেন যে তোমরা সকলেই আমাকে মানো এবং ভয় করো, কিন্তু কামেল মুকাম্মাল আনুগত্যের জিন্দেগি ভালো তো উলামায়ে দ্বীন। এই আয়াতে পাকের মধ্যে আল্লাহ পাক উলামায়ে দ্বীনকে বিশ্বের মানুষের জন্য রাহবর এক পদক্ষেপ হিসাবে পেশ করছেন। ফের আল্লাহ পাক জাল্লা জালালু আম্মা নাবালু অন্য আয়াতে আরো স্পষ্ট ভাষায় বলছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন। তোমরা যারা এই আমার দ্বীন সম্পর্কে নিজেরা সরাসরি জানো না, নিজে কোরআন সুন্নাহর এই বিশাল বড় দরিয়া থেকে এই সাগর থেকে তোমরা দ্বীনের বিধানাবলী নিজেরা এই উদ্ধার করতে সক্ষম না, যে উলামায়ে দ্বীন এ বিষয়ে জানেন তাদের নিকট থেকে জিজ্ঞাসা করে ঘুরে সেই মোতাবেক তোমরা আমল করো, জীবন বাড়াও। আর কোরআনে পাক এই যে গাইডলাইন সেটা আজকে বিশ্বের অনেক মুসলমানরা এমনকি অনেক মৌলবী সাহেবরা পর্যন্ত বুঝতে ব্যর্থ হইয়া ফের যাকে তাকে মানার দ্বারা নিজের জীবনকে মুসলমান আজকে বরবাদ করতেছে, ক্ষতিগ্রস্ত করতেছে। এক গবেষক, এক ডক্টর, এক পণ্ডিত, এক ইসলামী চিন্তাবিদ ইসলাম সম্পর্কে মহব্বত আর আগ্রহ নিয়ে অনুরাগ নিয়ে ব্যাপক পড়াশোনা করার পরে তার বিশাল বড় এক জ্ঞানের ভাণ্ডার অর্জন হল, এই এই বিষয়টা তো তার জন্য নিঃসন্দেহ প্রশংসনীয়, কিন্তু সেই লোকটা এই আল্লাহর দিন এর পথ দেখানোর জন্য সেই পথ প্রদর্শক রূপে সেই গ্রহণযোগ্য কিনা এটা তো কোরআন সুন্নাহর আলোকে আমাদেরকে দেখতে হবে। আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া মানাওয়ালু পবিত্র কোরআনে বলেছেন তোমরা মানবে আল্লাহকে, আল্লাহর রসূলকে, আল্লাহর রসূলের পরে উলামায়ে দ্বীনকে। শুনতেছেন ভাইরা? আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। মুফাসসিরিন কিরাম এই আয়াত পাকের ব্যাখ্যায় বলেন যে এক তো হলো আল্লাহকে মানা আর আল্লাহর রসূলকে মানা, এই দুইটা তো হচ্ছে পুরো দ্বীন মানা। আর এরপরে উলিল আমরি মিনকুম কি জিনিস এবং উলুল আমরকে তোমরা মানবে, উলুল আমর মানে যে যারা এই আল্লাহর দ্বীন সম্পর্কে ব্যাপক ইলম ওয়ালা। শুনতেছেন ভাইরা? আর যে রাষ্ট্র পরিচালক যারা যারা কোরআন সুন্নাহর বিরোধিতা না করে রাষ্ট্র পরিচালনা করে তাদেরকেও মানার কথা এই আয়াতে পাকের আলোকেই বলা হয়। কিন্তু তাফসীরে মাজারিতে কাজী সানাউল্লাহ পানিপুত্র রহমতুল্লাহ আলী বলেন আসল হচ্ছেন উলামায়ে দ্বীন ফুকাহাউদ্দিন দ্বীন, কোরআন সুন্নাহর আলোকে আল্লাহর দ্বীনকে মুকাম্মাল ভাবে যারা বুঝতে পারেন তারাই হচ্ছেন এই আয়াতে পাকের প্রথম উদ্দেশ্য। শুনতেছেন ভাইয়া? তো কি অর্থ দাঁড়াইলো? যে আল্লাহ পাক বলেন যে তোমরা মানবে আল্লাহকে, তোমরা মানবে আল্লাহর রসুলকে, এরপরে যে আল্লাহ 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 রসুলের দিন বুঝার জন্য তোমরা মানবে, অনুসরণ করবে উলামায়ে দ্বীনকে। আজকে যে সকল লোকেরা মনে করেন যে মজহাব মানলেই এটা শিরক হয়, কুফর হয়, এই বিভ্রান্তির মধ্যে এই মানুষগুলো কেন করলো, আল্লাহ পাক ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে এবং তাদেরকে গুমরাহী অন্ধকার থেকে নাজাত দেন এবং হেফাজত করেন। আমার ভাইরা, কোরআন সুন্নাহ আমরা বুঝবো এই বুখারি শরীফ থেকে, মুসলিম শরীফ থেকে, হ্যাঁ না, এই ফতুল বাড়ি থেকে, উমদাতুল কারি থেকে, অর্থাৎ হাদিসের শুরু হাত থেকে কোরআন সুন্নাহকে পূর্ণাঙ্গভাবে বুঝা এই রিক্সাওয়ালার কাজ, ছেলা গাড়িওয়ালার কাজ, মুদি দোকানওয়ালার কাজ, এবং হেডমাস্টারের কাজ, কলেজের প্রফেসরের কাজ, কলেজের একজন অধ্যক্ষের কাজ, এমনকি একজন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, একজন খতিব সাহেব কি পারেন কোরআন সুন্নাহ থেকে, কোরআন সুন্নাহর বিশাল বড় সমুদ্র থেকে মন্থন করে উদ্ধার করে নিয়ে আসতে পারেন এই উলামায়ে কেরাম মসনা মাসাইল গুলো? সে সাধারণ মুসলমান তো দূরের কথা, বিশ্বের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ আলেম উলামা হাদিস বিশারদ যারা, বড় বড় মুফতি ফকি তারা পর্যন্ত নিজ দায়িত্বে কোরআন সুন্নাহর এই অতল অকূল সাগর মন্থন করে এই হরিয়তের বিধানগুলো উদ্ধার করতে সক্ষম হন না। সেখানে সাধারণ মুসলমানদেরকে এই কথা বলা, ডাইরেক্ট কোরআন সুন্নাহর উপর আমল করো। তো ডাইরেক্ট কোরআন সুন্নাহর উপর আমল করতে গিয়া এই পরিমাণ এলেম তো সকলের নাই, তো সরাসরি কোরআন সুন্নাহর উপর আমল করবে কিভাবে? তাহলে বাংলা ইংরেজি অনুবাদ কিনবে আর সেই মোতাবেক ব্যাখ্যা করবে আর নিজের মতো করে আমল করবে। তো মুসলমান ফের কি কোন সঠিক রাস্তার উপর থাকবে? এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই উম্মতকে হেদায়েত দিয়ে গেছেন যে তোমরা আমার পরে চলবে কিভাবে? আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউরিসু দীনারান ওয়ালা দিরহামান ইন্নামা ওয়ারাসাতুল ইলম, যে আমার যে আসমানি দৌলত ইলম, এই ইলমে নবুওয়াত, ইলমে ওহী, এটার ওয়ারিস উলামায়ে দীন। আর উলামায়ে দীন ওয়ারিস মানে ভুল বুঝবে না, তারা আমার কোন ধন সম্পদের ওয়ারিস হবেন না, আসমানি যে ইলম আল্লাহ আমাকে দান করছে সেই ইলমেরই তারা ওয়ারিস হবেন। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত উম্মতে মুসলিমার জন্য, মুসলিম উম্মার জন্য গাইডলাইন দিয়ে গেছেন, চেইন অফ কমান্ড বাতলায় গেছেন, যে আল্লাহ পাক দিন এবং বিধান দান করছেন, সেই দিন এবং বিধান আমার মাধ্যমে তোমাদের নিকট পৌঁছলো। ইন্নামা আনা কাসিমুন আল্লাহু ইয়ুতি, কিন্তু আমার পরে এই আসমানি দৌলত, হেদায়েতের ভান্ডার, এই আলোর ভান্ডার, এই ওহির নূরের ভান্ডার, এই ইলমে আসমানি ইলমের ভান্ডার, এটাকে বহন করবেন, ধারণ করবেন, সংরক্ষণ করবেন, হেফাজত করবেন আমার দায়ের সাথে এই উলামায়ে দ্বীন। তার মানে এই উলামায়ে দ্বীন থেকে তোমরা গ্রহণ করবে। এ তারাকতুকুম আমরাইন লান তাদিল্লু বাদি মা তামাসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, যে দুই জিনিস এই মূল্যবান সম্পদ তোমাদের কাছে রেখে গেলাম, কোরআন এবং সুন্নাহ, এটা যতক্ষণ পর্যন্ত তোমরা মজবুত ভাবে আঁকড়ে ধরে থাকবে কোশ্চিন কালো তোমরা পথ হারাবে না। কিন্তু আঁকড়ে ধরে থাকার পদ্ধতিটা কি সেটা কোরআনেও আল্লাহ পাক বয়ান করছেন এবং হাদিস শরীফের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছেন যে ফাকিহুন ওয়াহিদ আসাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। এই উলামায়ে দ্বীন ফকি খালি লেখাপড়া করে শিক্ষিত হওয়া না, ফকি যে কোরআন সুন্নাহর গভীরে কোথায় কি আছে, অস্থি মজ্জার মধ্যে অতল তলে কোরআন সুন্নাহর যে মণিমুক্তা হীরা কাঞ্চন লুকায়িত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই কোরআন সুন্নাহর এত গভীর ইলমের অধিকারী যে উলামায়ে দ্বীন হবেন তারা এক একজন হাজার হাজার আবেদের চেয়েও শয়তান আর শয়তানির বিরুদ্ধে শক্তিশালী এবং সফলকাম এবং বিজয়ী। শুনতেছেন ভাইরা, আলফে আবেদ, হাজার আবেদের চেয়ে, হাজার আবেদ মানে কে? ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাই এহিয়া উলুমুদ্দিন কিতাবে লিখছেন এবং মোল্লা আলী কাজী রহমতুল্লাহ আলাই মিরকাত ওয়া মিসকাত কিতাবে লিখছেন। এই শরীয়তের পরিভাষা, কোরআন সুন্নাহর পরিভাষা, আবেদ মানে ইবাদতওয়ালা। আবেদ তাকে বলে যে ফরজ পরিমাণ এলেমও আছে এবং ফরজ ওয়াজিব সুন্নত মুয়াক্কাদের উপর পুরো আমলও আছে, তারপরও বাড়তি ইবাদতের পরিমাণ তার বেশি, তাকে আবেদ বলে। আমার ভয়রা আপনারা কথাটা ক্লিয়ার বুঝতেছেন কিনা? অনেকে একটু লেখাপড়া করলে, দুই চার কিতাব পড়লে, দুই চার দশটা একশোটা পঞ্চাশটা ইসলামী বইয়ের রেফারেন্স দিলে লোকেরা অনেক সময় মনে করতে থাকে ইনি আলেম হয়ে গেছেন। কথা বুঝেন নাই? আলেম কাকে বলে? যে ফরজ পরিমাণ এলম অর্জন হলো, এক নম্বর, দুই শরীয়তের ফরজ ছুটে না তার, ওয়াজিব ছুটে না তার, সুন্নতে মুয়াক্কাদা ছুটে না তার, তার বাইরের জিন্দগি তার ভিতরের জিন্দগি পূর্ণতা ইসলামের একদম মোতাবেক এইরকম হলে এবং সেই মোতাবেক আমল করলে তখন তিনি আবেদ। আর এবাদতের পরিমাণটা যদি বেশি হয় তখন তাকে আবেদ বলে। কি কথা বুঝেন না আমার ভাইয়েরা? আপনারা খুব খেয়াল করে শুনেন, আমার কথাটা বুঝতেছেন আপনারা? যেই লোক যে ফরজ কি কি আমার উপরে, উযুর ফরজ কয়টা, নামাজের ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নতে মুয়াক্কাদা কয়টা, উযু ভঙ্গ হয় কিসে, নামাজ ভঙ্গ হয় কিসে, নামাজ মকরু হয় কিসে, নামাজের সেজদা শুরু কখন ওয়াজিব হবে, এই যে মসলা মাসায়েলগুলো সব ইস্তারে এগুলো যখন জানলো এবং ঠিক ঠিক ভাবে সে আমলও করতেছে, এখন এই লোকটা মাত্র আবেদ হলো, আলেম হইতে এখনো দেরি আছে। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? এই লোকটা মাত্র আবেদ হলো, তাও এখনো আবেদ না, এরপরে হলো তার নফল আমলের পরিমাণ বেশি। মাশা আল্লাহ, এশরাক পড়ে, আওয়াবিন পড়ে, তাহাজ্জুদ পড়ে, তেলাওয়াত করে, জিকির করে, আমল বেশি বেশি করে, এই লোকটার নাম হলো কি? আবেদ। কি কথা বুঝেন নাই? আর কেউ যদি এরকম হলো যে তার ফরজ ঠিক আছে, ওয়াজিব ঠিক আছে, সুন্নতে মুয়াক্কাদা ঠিক আছে, গুনাহ করে না, জুলুম করে না, কিন্তু তার এবাদতের নফল এবাদতের পরিমাণ বেশি না, ফরজ এলমের চেয়েও, ফরজ এলমের পরেও তার এলমের বিশাল বড় ভান্ডার মজুদ আছে, তখন তাকে শরীয়তের পরিভাষা আলেমে দিন বলে। কি শুনতেছেন ভাইয়েরা? তো এই যে হাদিস শরীফে যাদেরকে আবেদ বলা হয়েছে, সেই আবেদই বা বর্তমান মুসলিম সমাজে কয়জন পাওয়া যাবে বলেন আপনারা? হ্যাঁ, আজ যদি এরকম হলো যে শরীয়তের কিছু এলেম কালাম, বুখারী শরীফের কিছু অনুবাদ পড়া আছে, মুসলিম শরীফ কিছু পড়া আছে, হাদিস তাফসীর কিসা কিতাব কিছু অনুবাদ ইংরেজি বা ইংরেজি বাংলা পড়া আছে, কিন্তু এখন পর্যন্ত নিজের আমলটুকু ঠিক নাই, নিজের বাইরের চেহারা সুরত ঠিক নাই, পোশাক আশাক পর্যন্ত ইসলামী নাই, এই লোককে কি আবেদ বলা যাবে? আবেদ বলা যাবে না, আলেম তো পরের কথা। আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? তাহলে এই যে মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, তাকে এমনি আমরা তো লেখাপড়া করছেন তারা কোরআন হাদিস, সেজন্য আমরা যারা পড়াশোনা করি নাই সেই হিসাবে আমরা তাদেরকে আলেম বলি। আসলে শরীয়তের পরিভাষায় তার যদি ফরজ পরিমাণ এলেম আছে, কিন্তু এর বাড়তি এলেম এখনো তিনি অর্জন করেন নাই, তিনি একজন আবেদ মানুষ, তিনি এখনো আলেম হন নাই। শুনতেছেন ভাইরা? আর আলেম হওয়া সেটা তো এত বড় ব্যাপার। কাবে আবার রহমতুল্লাহ আলাই, যিনি পূর্ববর্তী আসমানে কিতাবের বড় ধরনের আলেম ছিলেন, পরে তিনি ইসলাম গ্রহণ করছেন, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার কাবে আবারকে বললেন, আপনার কাছে শুনতে চাই আলেমের সংজ্ঞা। আলেম কাকে বলে বলুন তো? তখন তিনি বললেন, আল্লাযীনা ইয়ামালুনা বিমা ইয়ালামুনা, যে যা এলেম আছে সেই মোতাবেক যাদের পুরো জিন্দগি বানায় তো তাদেরকে আলেম বলে। তাহলে খালি ইসলামের নামে লেখাপড়া করলে, গবেষণা করলে, হাজার বই পুস্তকের রেফারেন্স মুখস্থ করলেই আল্লাহর কসম শরীয়তের পরিভাষা তাকে আলেম বলে না। আলেম তো তাকে বলে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহর ভয়ে যার জীবনের সর্বক্ষেত্রে যে কাঁপতে থাকে, যে একজন মুসলমান যে হবে সে তার চরিত্র তো এরকম হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইউয়াক্কির কাবীরানা ওয়ালাম ইউবাজ্জিল আলিমিনা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করে না, বয়সে বড়দেরকে সম্মান করে না, বিশ্বের সকল আলেম ওলামাকে শ্রদ্ধা করে না, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার ব্যাপারে বলে দেন যে আমার সঙ্গে তার সম্পর্ক নাই, সে কি আলেম হইতে পারে? সে কি কোনো গ্রহণযোগ্য ব্যক্তি হইতে পারে? সে ইসলামের পথ প্রদর্শক হইতে পারে? কি হলো আজকের মুসলমানদের? এই হাদিসে পাঁচ থেকে প্রমাণ হয়, যেই মানুষ হাজারো এলেম শিখে সেই মোতাবেক আমল করে এবং সর্বযুগের ওলামায় দ্বীনকে শ্রদ্ধা ও ভক্তির নজরে দেখে, ওই আলেমকে আলেম বলা হবে, সে আলেমকে আলেম বলা হবে। তার এলেম গ্রহণযোগ্য, তার হেদায়েত গ্রহণযোগ্য, তার দিক নির্দেশনা গ্রহণযোগ্য। এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই উম্মতের শেষ অংশ এরকম হবে যে তার এই উম্মতের পূর্ববর্তীদেরকে তারা এই বকশনা দিতে থাকবে, তাদের নামে কুৎসা করতে থাকবে। আজকে এই বিশ্বে ইসলাম সম্পর্কে আগ্রহ এবং অনুরাগ থাকা সত্ত্বেও অনেক আলিগী মুসলমানদেরকে এমনকি দেখা যায় না যে তারা উলামায়ে দ্বীনকে, মুহাদ্দিসিনকে, পূর্বসূরী আইম্মায়ে দ্বীনকে, মুজতাহিদিনকে সে বকশনা করতে থাকে, এরকম কি হয় না? এই হাদিসে পাকের আলোকে তারা কি আলেমে দ্বীন রূপে গণ্য হয়? রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ভাষায় তো তারা মারাত্মক ধরনের অপরাধে আক্রান্ত, অর্থাৎ যে ছোটদেরকে স্নেহ করে না তাদের উপর জুলুম করে সে গুনাহে কবিরা লিপ্ত, যে বয়সে বড়দেরকে অসম্মান করে সেও গুনাহে কবিরা লিপ্ত, যে আলেমদেরকে অশ্রদ্ধা করে, অসম্মান করে, অবক্তি করে সেও গুনাহে কবিরা লিপ্ত। আর যে গুনাহে কবিরা লিপ্ত সে কি নবীর নায়ক হইতে পারে? শুনতেছেন ভাইয়েরা আমার? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে, হেদায়েত দান করে, সকল অন্ধকার থেকে আল্লাহ আমাদেরকে মুক্তি দান করে। লো ভাই জলদি করো, অ্যাটেনশন থাকো সবসময়, না এবং আরেক হাদিস একটু আগেই আমি পড়ছিলাম, যেটা এই হাদিস মুস্তাদরাকে হাকিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি তরজুমানুল কুরআন এবং সারা বিশ্বে সারা কিয়ামত পর্যন্ত উম্মতের মধ্যে তিনি রাইসুল মুফাসসিরিন, সমস্ত কোরআন বিশারদদের মধ্যে তিনি শ্রেষ্ঠ কোরআন বিশারদ। শুনতেছেন ভাইরা? সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, قال رسول الله صلى الله تعالى عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন البركه ما اكابركم। ইমাম হাকিম মুস্তাদরাকে হাকিমে এই হাদিস হাদিসে মারফু উল্লেখ করার পর তিনি বলেন সহীহুন আলা শর্তিল বুখারী, ইমাম বুখারীর শর্ত মোতাবেক এটা সহি হাদিস। কি কথা বুঝতেছেন ভাইরা? এবং ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি, যিনি ইমামুল জারহ ওয়া তাবিল, কোন হাদিসের কি মান, কি মর্তবা, কোন স্তর, এই ব্যাপারে বিশ্বের যারা বড় বড় বিশারদ, হ্যাঁ ডক্টর, হ্যাঁ উচ্চ মানের সেই মুহাদ্দিসিনের একজন হচ্ছেন ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে ইমাম শামসুদ হাকিম যে হাদিস, যে হাদিসের যে ব্যাখ্যা দিচ্ছেন যে সহি হাদিস, এটা বিলকুল অল রাইট, বিলকুল তিনি সঠিক বলছেন। কথা বুঝতেছেন ভাইরা? এই হাদিসটার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন, আল বারাকাতু মা আকাবিরকুম। আমার ভাইরা, একটা হলো রহমত আর একটা হলো বরকত, দুইটা দুইটা কাছাকাছি শব্দ হলো, দুইটার মধ্যে আসমান জমিন থেকেও বেশি পার্থক্য। আপনারা শুনতেছেন খেয়াল করে, রহমত মানে দয়া, এই দয়া কিন্তু দয়ার ভাগ এটা সবাই পায়, দয়ার ভাগ আবু বকর সিদ্দিক পান, ওমরে ফারুক পান, হাসান বসরি পান, এমনকি গুনাহগার মুসলমানও পায়, এমনকি এই কাফের মুশরিক নমরুদ ফেরাউনরাও দয়ার ভাগ পায়, এমনকি ইবলিস পর্যন্ত দয়ার ভাগ পায়। এই ইবলিস কি দুনিয়াতে জিন্দা আছে? না, জিন্দা আছে কিভাবে? তার এই জিন্দগি, তার হায়াতটা এ আল্লাহ পাকের দয়ার দান না, অনুগ্রহের দান না, নমরুদ খাইলো কোথ থেকে, ফেরাউন বাঁচলো কিভাবে, জিন্দা থাকলো কিভাবে, নিঃশ্বাস নিল কিভাবে, গ্রহণ করলো কিভাবে নিঃশ্বাস, এটাকে আল্লাহ পাকের এই সেই সাধারণ দয়ারই একটা অংশ না? রহমত এমন এক দয়া যেটার হিস্সা কেবলমাত্র মুমিনরাই পায় না, আল্লাহর অনুগতরাই পায় না, আল্লাহর যারা অবাধ্য তারাও সেই রহমতের এবং দয়ার অংশ পায়। কথা বুঝতেছেন ভাইয়েরা? কিন্তু আর একটা হচ্ছে বরকত, বরকত ওই দয়া রহমতকে বলে, সেটা একমাত্র আল্লাহ পাকের বাধ্যগত বান্দাদেরকেই সেটা দান করেন। শুনতেছেন ভাইয়েরা? তার দলিল হচ্ছে কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন যে লাউ আন্নাহাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতানা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ, এই জমিনের মানুষগুলো যদি আমি আল্লাহকে পূর্ণাঙ্গভাবে ভয় করে আমার পূর্ণ আনুগত্য করে দেখাই দিত, তা আসমান ও জমিনের বরকতের ভান্ডার আমি ওদের জন্য উন্মুক্ত করে দিতাম। বারাকাতিন বোঝা গেল অনুগত বান্দাদের জন্য বরকতের ভান্ডার, নাফরমানদের জন্য না। কি কথা বুঝতেছেন ভাইয়া? এবং আমরা যে খানা খাই, খানার মধ্যে আমরা কি বলি, আলহামদুলিল্লাহ স্পেশাল রহমত দান করেন, বরকত মানে স্পেশাল রহমত দান করেন, খাস রহমত দান করেন। মেরাজে নিয়ে গেছেন আল্লাহ পাক রসুল্লাহ সাল্লাহ ইসলামকে, মেরাজে নেওয়ার পথে বাইতুল মুকদ্দাস পর্যন্ত তো পয়লা নিয়ে গেছিলেন না? তো সেই সম্পর্কে কোরআন শরীফ আল্লাহ পাক বলেন যে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু। যেই সেই মসজিদ পর্যন্ত আমার রসুলকে আমি নিয়ে গেছি, যে মসজিদের আশপাশকে আমি বরকত দ্বারা ধন্য করছি। তো এই বরকত কি কাফেরদের জন্য? কি শুনতেছেন ভাইরা? বুঝা গেল বরকত যে জিনিসটা, এটা আল্লাহ পাকের খাস রহমতের বিষয়। কি কথা বুঝেন নাই? ঈমান ওয়ালাদের জন্য, তাকওয়া ওয়ালাদের জন্য, আল্লাহ খাস বান্দাদের জন্য আল্লাহ পাক এই বরকত দান করেন। এই কথাটা ক্লিয়ার হলো না? এরপরে শুনেন, আর এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল বারাকা মা আকাবিরকুম, আল বারাকা আল ইকরাম জিনসের জন্য। কি কথা বুঝেন নাই? কি অর্থ হলো? হে মোমেনরা শোনো, এটা মোমেনদেরকে উদ্দেশ্য, আকাবিরি কুম থেকে বোঝা যায়। হে মোমেনরা, হে মুসলমানরা, তোমরা শোনো, দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাকের খাস রহমত যা তোমাদের জন্য নির্ধারিত আছে, এটা তোমরা পাবে আকাবিরের পথে। আমার কথা আপনারা খেয়াল করে শুনতেছেন ভাইরা? আমার প্রিয় বন্ধুরা, দিন নিয়া কোন ভস্তা দোস্তি কারোর সঙ্গে নাই। কোরআন সুন্নাহর আলোকে যেটা খালেস দিন, যেটা সরল দিন, সেটা আমারও দিন, সেটা আপনারও দিন, সেটা সকল মুসলমানের দিন। সেটা আমাদেরকে আন্তরিক ভাবে বোঝা দরকার, সেই মোতাবেক আমল করা দরকার, বাড়াবাড়ি পরিহার করা দরকার, যদি আমরা জান্নাতের রাস্তাকে নিষ্কণ্ঠ করতে চাই। জান্নাত কোন হুজুরের দখলে নাই, কোন চিন্তাবিদের দখলে নাই, কোন পণ্ডিতজির দখলে নাই, কারোই দখলে নাই। জান্নাত তো মহান রব্বুল আলামিনের হাতের মুঠায়, তিনি যাকে দিবেন সেই জান্নাতি হবে, আর যাকে তাড়ায় দিবেন সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। আমার প্রিয় বন্ধুরা, তাতে অর্থ এই দাঁড়ায় যে আমার জান্নাতের রাস্তা আমাকেই নিষ্কণ্টক করতে হবে। আর সেই নিষ্কণ্টক করার পদ্ধতি হলো যে আসমানের যে ওহির এলেন সেই মোতাবেক আমার জীবনটাকে গড়তে হবে। আর আসমানি ওহির এলেন আমি কতটুকু বুঝতে পারি, আমি কি বলবো আপনাদেরকে? এক একটা হাদিস নিয়ে ওলামায় দিন এত ব্যাখ্যা, এত বিশ্লেষণ, এত কিছু করতে হয়। যদি আমি একটা এক দুটো দৃষ্টান্ত দিই, মন চায় মাঝে মধ্যে সাধারণ মজলিসের মধ্যে যে হাদিস বুঝা কতটা এই কত কেমন ব্যাপার, এটা বুঝানোর জন্য আমি এক একটা উদাহরণ দিতে মন চায় মাঝে মধ্যে। কিন্তু পরে আমি চিন্তা করি যে এই আমি একদিকে নিজেই শারীরিক ভাবে দুর্বল, এরপরে হচ্ছে মানুষের বুঝার একটা ব্যাপার আছে, যে পড়ছে ক্লাস ওয়ান টু থ্রি বা ফাইভ পর্যন্ত, তার যদি ডক্টরেট ক্লাসের বই বুঝতে হবে, সবক দেওয়া হয়, সে বুঝতে পারবে? এই ভয়ে ভয়ে শেষে আর ওই এত মুশকিল গুরুত্বপূর্ণ ভাই অধ্যায়গুলোর অবতারণা করতে পরে হিম্মত হয় না। এই কারণে যে মুসলমানরা পরে না জানি ভুল বোঝাবুঝির শিকার হয়ে যায়। শুনতেছেন ভাই, কি হলো আজকে মানুষদের? হযরত আলী কারামাল্লাহু তাআলা ওয়াজহুর একটা কথা আমি উদ্ধৃত করে আপনাদেরকে বলি, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হে মুসলমানরা শুনো, লাউ কানা দ্বীন বিররায় লাকানা আসফালুল খুফি আলা বিল মাসহি মিন আলাহু আওলা বিল মাসহি মিন আলাহু। হে মুসলমান, তোমরা যারা জ্ঞান বুদ্ধি বিবেচনার দ্বারা ইসলাম সম্পর্কে সিদ্ধান্ত নিতে আবেগে আপ্লুত হও, তোমাদেরকে বলি আল্লাহর দিন বুঝা এটা যুক্তি নির্ভর বিষয় হইতো, তাহলে তোমাদেরকে বলি আমি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে চামড়ার মোজার উপরে মশা যে করতেন, সে মশা করতেন মোজার তলায় না বরং উপরে। কিন্তু এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে ধুলামলা যা কিছু আবর্জনা লাগে সেটা উপরে লাগে না, তলাতেই বেশিটা লাগে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে পা ধোয়ার বদলে শুধু যে মশা করতেন যখন এই চামড়ার মোজার উপরে, সেটা মোজার তলায় নয় উপরেই মশা করতেন। কিন্তু মাথার বুদ্ধি এবং বিবেক বলে যে না, নিচেই মশা করাটা অধিক যুক্তিযুক্ত। কি কথা বুঝেন নাই ভাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর দিন যদি যুক্তির বিষয় হতো তাহলে নিঃসন্দেহে ইসলামের মৌজা মতের বিধানটা হওয়া উচিত ছিল যে নিচের তলে বসা করা উপরে নয়, এটা অধিক যুক্তিযুক্ত নয়, কিন্তু না সেটা নয়। কেন? কারণ মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আল্লাহ রসুল তোমাদেরকে যা দেন সেটা তোমরা নিবে, যেই ডিরেকশন দেন, যে গাইডলাইন দেন, যে পথ বাতলান, যে উসুল বাতলান, সেই ফর্মুলা বাতলান, সেই উসুল, সেই ফর্মুলা, সেই গাইডলাইনের সামনে তোমরা মাথা নত করবে, এটাই দিন, এটাই জান্নাতের রাস্তা। আমাদের উলামায় দিনের কর্তব্য ধৈর্যের সাথে, বিরক্ত না হইয়া, অধৈর্য না হইয়া, ধৈর্যের সাথে, সহনশীলতার সাথে, সহানুভূতির সাথে, সহমরমিতার সাথে সমগ্র সর্বশ্রেণীর মুসলমানদের পাল্লার কামিতার মনোভাব নিয়ে আমাদের দিনের কথা বলতে থাকা, যার তৌফিক হবে, যাকে আল্লাহ কবুল করবেন সে কবুল করবে, আল্লাহ পাকের দিন সহি হবে, আর যে কবুল হবে না ওই দরবারে সে দিন কবুল করবে না। আমাদের কিছু করার তো কোনো, জবরদস্তি করার কোনো ক্ষমতা তো নাই, কোনো দায়িত্ব তো নাই। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণ প্রিয় চাচা খাজা আবু তালেবকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানে প্রাণে চেষ্টা করলেন ইসলামে ঈমান, ইসলামে দীক্ষিত করে জান্নাতের অধিকারী করার জন্য, কিন্তু সেই তার এই অদম্য প্রচেষ্টা, এই আন্তরিক প্রচেষ্টা, এটা কি সফলতার রূপ দিতে পারছিল? খাজা আবু তালেব কি ইসলাম গ্রহণ করে মৃত্যুবরণ করছিলেন? তো আমার ভাইয়েরা, এই ঘটনার মাধ্যমে কেয়ামত পর্যন্ত আলেম সমাজ ইসলামের পথ প্রদর্শক রাহবরদেরকে আল্লাহ পাক হেদায়েত দিয়ে দিয়েছেন, গাইডলাইন দিয়ে দিয়েছেন, যে আমার দিন প্রচারের ক্ষেত্রে তোমাদের গায়ের জোর এবং গলার জোর ব্যবহারের কোনো দরকার নেই। আমা আলাইনা ইল্লাল বালাগ, তোমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহর দিন খালি পৌঁছে দেওয়া, বাস। এরপরে কে কবুল করবে না করবে সেটা আল্লাহ পাক দেখবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ ইয়াজতামি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব, আল্লাহ যাকে চান নিজের জন্য কবুল করেন, হ্যাঁ না? যে আল্লাহর পথে ছুটতে থাকে আল্লাহ পাক তাকে হেদায়েত দেন, তার হেদায়েত কারো আল্লাহ পাক বর্ধিত করেন। আল্লাহ তাআলা যাকে চান তাকে নিজের করেন, যাকে চান তা আল্লাহ পাক করেন না। ওমা তাসাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ, তোমরা চাইলেই হবে না যতক্ষণ না আমি আল্লাহ চাই। শুনতেছেন ভাইরা, মহব্বত দুন আলম মে এই যাকর পুকার আয় কি জিতে কো ইয়ার নে চাহা উসি কো ইয়াদ আর আয়। আল্লাহ পাকের মহব্বতের সংবিধান হলো যে আল্লাহ যাকে চান সেই আল্লাহর মহব্বতের রাস্তায় দৌড়ে থাকে, আল্লাহ যাকে চান না সেদিকে কদম উঠানোরও সে তৌফিক পায় না, দৌড়াবে তো দূরের কথা, কদমও উঠাইতে পারে না। শুনতেছেন ভাইরা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সে যেখানে বোনকে এভাবে রক্তাক্ত করলেন আর হাতে নাঙ্গা তলোয়ার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ আনার জন্য তিনি অগ্রসর মান, আর সেই মানুষটাই হঠাৎ বললেন হে ফাতেমা কি করতেছিল তোমরা, আমাকে দাও আমি একটু দেখি। আর সে হযরত ওমরের বোন ফাতেমা কি স্ট্রংলি, কি মজবুত ভাবে, কি বেপরোয়া ভাবে সাদ্দুলের গর্জনে তিনি বলে দিলেন ইন্নাকা নাজিসুন ওয়ালা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। শুনতেছেন ভাইরা, যে তুমি তো নাপাক, আর এই কোরআন স্পষ্ট করতে পারে না কোন নাপাক মানুষ। শুনতেছেন ভাইরা, পবিত্রতা ব্যতীত কেউ স্পর্শ করতে পারে না। এখন এক শ্রেণীর মুসলমান গবেষণা করতে করতে তারা এই গবেষণার দ্বারা এমন সুন্দর জিনিস আবিষ্কার করে বসে গেছেন যে না, কোরআন শরীফ যদিও আসমানি কিতাব হিসাবে মানি কিন্তু, এবং সব কিতাবের শ্রেষ্ঠ কিতাব, কিন্তু এটা উজু ছাড়াই, কোন পবিত্র হওয়া ছাড়াই স্পর্শ করা যায়, বিনা উজুতে স্পর্শ করা যায়, গোসল ফরজ থাকলেও স্পর্শ করা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুনতেছেন আমার ভাইয়েরা, কিন্তু আপনারা তাফসীরের কিতাব খুলবেন, তাফসীর এই যুগের নিকটবর্তী জমানার, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে বয়ানুল কোরআন, তাফসীরে ফওয়াইদ উসমানি, তাফসীরে কাজী সানাউল্লাহ বাদিবুদ্দিন, তাফসীরে মাজারি, তাফসীরে ইবনে কাসির। কি শুনতেছেন ভাইয়েরা, এভাবে তাফসীরে ইমাম আশ-শাফি, হ্যাঁ তো তাফসীরে বাগাবি, কোন তাফসীরের কিতাব মুতাকাদ্দিমিন মুতাখিরের খুললে কোথায় আছে এই কথা যে বিনা উজুতে কোরআন শরীফ ধরা যাবে? শুনতেছেন ভাইরা, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফী কিতাবিম মাকনুন, লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকার মধ্যে আছে না, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন যে ইন্নাহু লাকুরআনুন কারীম, মহা সম্মানিত এই কিতাব, বড় মহিমান্বিত, বড় মর্যাদাশীল এই কিতাব, ফী কিতাবিম মাকনুন, লৌহে মাহফুজের মধ্যে যেটা সংরক্ষিত আছে। লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুন, এই যে এই জায়গাটা এইখানে হলো একটু খেয়াল করার বিষয়, এই কোরআনকে স্পর্শ করতে পারে না ইল্লাল মুতাহারুন, পবিত্র জন ছাড়া। কি কথা বুঝেন নাই? এই আয়াতে পাকের ব্যাখ্যা করতে গিয়া মুফাসসিরিন বিভিন্ন ব্যাখ্যা করছেন। এক ব্যাখ্যা হলো লায়াব ইয়ামাসু ইল্লাল মুতাহারুন আইল মালাইকা, কোন কাফির আইল আসফারাতুল বারারা। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? যে আসমান যে কিতাব লৌহে মাহফুজে সংরক্ষিত আছে সেটাকে স্পর্শ করতে পারেন না আল্লাহর ফেরেশতারা ছাড়া আর কেউ। কি কথা বুঝেন নাই? এই আয়াতে পাকের বাহ্যিক একটা দিক সেটাও আছে, কিন্তু এই আয়াতে পাকেরই অধিকাংশ মুফাসসিরিনের তাফসীর হলো লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহারুন। এই কিতাব কুরআন করিম যে বলছেন আল্লাহ তাআলা, এই কোরআন মহাসম্মানিত, এতটা সম্মানিত, এই কিতাবকে বিনা তহারতে বিনা পবিত্রতায় কোন ক্রমেই কেউ স্পর্শ করতে পারবে না। এই জন্য মুফাসসিরিন লিখছেন ইমাম শাফি রহমুল্লাহর এই মত, ইমাম মালিক রহমুল্লাহর এই মত, হযরত ইমাম আবু হানিফ রহমুল্লাহর এই মত, যে কোরআনে পাক সে স্পষ্ট করা যাবে না অপবিত্র অবস্থায়। শুনতেছেন ভাইরা? অর্থাৎ বুদু ফরজ থাকুক অথবা গোসল ফরজ থাকুক, উভয় অবস্থাতেই হদস বা জানাবত কোনো হালতেই কোরআনে পাককে সরাসরি স্পর্শ করা যাবে না। কি কথা বুঝতেছেন ভাইরা? কিন্তু এখানে একটা কথা যোগ করছেন, তবে হ্যাঁ ইমাম শাফি রহমুল্লার মতে এবং ইমাম মালিক রহমুল্লার মতে এই কোরআন বহনও করা যাবে না, স্পর্শ হাতে স্পর্শও করা যাবে না অপবিত্র অবস্থাতে, তবে সে ইমাম আবু হানিফ রহমুল্লার নিকটে, ইমাম আবু হানিফ রহমুল্লার নিকট এতটুকু সুবিধা আছে, গেলাফ ওয়ালা যদি, কভার ওয়ালা যদি হয়, আলাদা একটা কভার থাকে না, গেলাফ থাকে না, গেলাফ সহ যদি হয় কোরআন, গেলাফের উপর থেকে এই অপবিত্র অবস্থায় উজু গোসল ফরজ অবস্থায় ধরতে পারবে। শুনতেছেন ভাইরা? এমনটা ব্যাখ্যা দিলেন। এবং একই মজা বিখ্যাত তাবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার শিষ্য হযরত আতা ইবনে রাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি কথা বুঝতেছেন ভাইরা? বিখ্যাত তাবি ছিলেন তিনি, তারও একই মজাব। বিখ্যাত তাবি সালেম, তারও সে একই মজাব। শুনতেছেন আমার ভাইরা? কি হলো আজকে মুসলমানদের যে কোরআন শরীফ অপবিত্র অবস্থায় ধরতে পারার সুবিধা রাখি, এতে ফজিলতটা কি? অপবিত্র অবস্থায় ধরতে পারা এটা কি জান্নাতে যাওয়ার আমল হলো? এটা আমার আমল না আমার নেকি বাড়ার আমল হলো? এটা নিয়ে নতুন ধরনের বিতর্ক সৃষ্টি করার উদ্দেশ্য কি, মতলবটা কি? শুধুমাত্র নিজের আখেরাত বরবাদ করা আর মুসলমানদেরকে বিভ্রান্ত করা ছাড়া এর সার তো কিছুই নাই রে ভাই। হ্যাঁ, আল্লাহ তাআলা বুঝ দান করেন সকল মুসলমান ভাই। কি ছাগলদের পালা যে আমরা পড়ছি, ইসলামকে ভালোবাসতে বাসতে, স্ত্রীকে ভালোবাসতে এত বেশি ভালোবাসা, স্ত্রী অসুস্থ হয়ে এখন 10 মাস 1 বছর পর্যন্ত হসপিটালে পড়ে আছে, স্বামীর দিকে তাকায়ও দেখতে পারে না, এরকম ভালোবাসার কোন অর্থ আছে? ইসলামকে এত ভালোবাসলেন, ইসলামকে ভালোবাসতে বাসতে আবেগ আপ্লুত হয়ে পুরো ইসলামকে ক্ষত বিক্ষত করে ফেললেন। কি ভালোবাসলেন ইসলামকে প্রিয় বন্ধুরা? খেয়াল করতেছেন আপনারা? সেটা বুঝাও না, খালি চাই থাকে। মাস্টার্স কি পাস করছো মিয়া? তুমি ভাইবা তো ফেল করবা, বিশেষ করে সেই ভাইবা যদি আমার হাতে থাকে। অন্তত সেনাবাহিনীর গোয়েন্দাতে তুমি তো একদমই ফিটনেস ছাড়া মানুষ। হ্যাঁ, অত্যন্ত ট্যালেন্ট হতে হয়, নাহলে তো এত বেশি দায়িত্বপূর্ণ জাতীয় কাজ করা যায় কিভাবে? যাই হোক, আল্লাহ তাআলা আমাদের বুঝ দান করেন। আর কথা তো একটা বলতে যাই, কিন্তু প্রসঙ্গক্রমে কত আশপাশের থেকে নানান কথা আলহামদুলিল্লাহ আলোচনা হতে থাকে, কিন্তু কোনোটাই এমন না যেটা জরুরি ছিল না, আল্লাহ তাআলার মেহরবানি। এবং কোন বিষয়ই আমার আলোচনায় আপনারা এরকম পাবেন না ইনশাআল্লাহ তাআলা, যেটা শক্তিশালী ইসলামী কোরআন সুন্নাহর দলিল প্রমাণ দ্বারা প্রমাণিত নয়। শুনতেছেন আমার ভাইয়েরা? যে কোনো মুসলমান ভাই ব্যাপারে নো টেনশন থাকতে পারেন ইনশাআল্লাহ। নো টেনশন তো না, টেনশন ফ্রি থাকতে পারেন আপনারা। হ্যাঁ, দলিল প্রমাণ ছাড়া কোনো কথাবার্তা বলার আলহামদুলিল্লাহ আমাদের অভ্যাস নাই। আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের মেহরবানি। তাই সেই যে মঞ্চে বসে যে আপনাদের সামনে আপনারা মনে করবেন না, দিন রাত আল্লাহ তাআলার মেহরবানি, কোরআন সুন্নার এলেমের সাগরের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে ভাসতে থাকার তৌফিক দানে ধন্য করে রাখছেন আলহামদুলিল্লাহ। আমরা যেটাই বলতে যাই আগে আমাদের কাছে শক্তিশালী, মজবুত, স্ট্রং, বলিষ্ঠ, অকাট্য দলিল প্রমাণ যদি আমরা দেখি, সেই রকম শক্তিশালী দলিল প্রমাণের ভিত্তি পাওয়া গেলে তখন আমরা একদম নিশ্চিন্তে আর সেই বিষয়ে আলহামদুলিল্লাহ মুসলমান ভাইদের সামনে কথা বলতে থাকি। হ্যাঁ, কেউ না মনে করে আমরাও তাদের মতো আবেগতারিত না রে ভাই, বোতল খাই নাই এখন পর্যন্ত। মানে ওই মাথা এখনো গরম হয় না আমাদের আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কারণ আমাদের কাছে সংবাদ পড়ছেই যে রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বাতলাইয়া গেছেন যে এল এটা বড় সম্পদ, এল এই বড় দৌলত, এটা উলামায় দিন থেকে নিতে হবে। শুনতেছেন আমার ভাইয়েরা, এল তো উলামায় দিন থেকে নিতে হবে। কি হলো আজকে মানুষদের, কি হলো মুসলমানদের? যাই হোক, তো ওরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা কি কথার থেকে ঘটনা আসছিল তো কে জানে। হ্যাঁ, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন বলছিলেন তো যে দিলেন না তার বোন ফাতেমা বিনতুল খাত্তাব, হ্যাঁ দিলেন না ওই বংশ পড়তে, তো বললেন যে তুমি না পাক, ফাকুম ফাতাওয়াজ্জা আমির তাসিল। শুনতেছেন ভাইরা, দালালুন নবী আলি আবি নুয়াইন, ওর ভিতরে এবারতটা এমন, এই বর্ণনা বিভিন্ন কিতাবে আছে, দারা কুতনির মধ্যেও আছে। শুনতেছেন ভাইরা, এলাউ সুনান কিতাবে সে মাওলানা জাফর ওস্তাদ রহমুল্লাহ এই যে ইন্নামাল আমাল বিনিয়াত, যে নিয়তের মধ্যে আর কি উজুর মধ্যে নিয়ত ফরজ কি না, এই দলিল প্রমাণ পেশ করতে গিয়েও রেওয়ায়াতকে তিনি উল্লেখ করছেন। হ্যাঁ, সেখানে দালায়েল নবুয় আলী আবি নুয়াইমের হাওয়ালা আছে বলে আমার মনে পড়ে না, দারা কুতনির হাওয়ালা তো আছে। যাই হোক, হযরত ফাতেমা বললেন, অতএব যাও ভাই, তুমি হয় উজু করো না হয় গোসল করো। শুনতেছেন ভাইয়েরা, তুমি হয় উজু করো না হয় গোসল করো। এতে বোঝা যায় যে মুসলিম সমাজে যে উজু গোসলের এই রেওয়াজ, এটা ওই অমুসলিমদেরও জানা ছিল। অনেক হিন্দু হিন্দু অনেক অমুসলিমরা মুসলমানদের উজু করতে দেখে না, দেখে কিনা, এরকম নামাজ পড়তে দেখে না, তো অনেক কিছু ওরা দেখে দেখে বুঝেও ফেলে। ঢাকাতে শাহবাগের কাছে ওখানে এক হিন্দু লোক আছে, হোমিওপ্যাথিক বড় মাপের চিকিৎসক, তো উনি আমার সঙ্গে দেখা করতে আসতেন, কেন জানি কার কাছ থেকে কিছুই না, এবার যে আপনার প্রতি বড় মহব্বত হয়েছে, ফোন করলেন আপনার, আমি আসবো আপনার সঙ্গে দেখা করতে, আমাকে একটু সময় দেন। দিলাম এক তারিখ, আসছেন, আসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমি তো আরি বাপ দিয়ে কি একদম মাখলা সিফাত সহ সালাম দিতেছে কি, আমি বললাম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, নাম কি বলবো কোনো চিন্তা পাই না, ওয়ালাইকুম আসসালাম বললাম। ইয়ে হচ্ছে ভাই, আল্লাহ তাআলা আপনার প্রতি সেই রহমত নাজিল করুক যে রহমতের দ্বারা দুজনের মুক্তি নসিব হয়। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। পরে আমি বললাম যে ও হো, আপনি কেমন, আমি তো শুনে হতো না, বলে কেমন আছে, বলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রাগ আছে, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমি বললো ও হো, শরীর স্বাস্থ্য কেমন, আলহামদুলিল্লাহ আল্লাহ পাক খুব ভালো আছেন, আপনাদের দোয়া। আরে ভাই, কোনো কথাই বলতে পারিনি, এমন ভীষণ আশ্চর্যজনক জবাব দেয় যেটা একদম কোরআন সুন্নাহ কোনো দোয়া কালাম মিলানো। আমি হতমান, কোনো কথা বলতেই টেনশন করতেছি, কোনটা বলবো কি করব। তো অনেক অমুসলিমরাও মুসলমানদের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে থাকতে থাকতে অনেক কিছু শিখে ফেলে, কি কথা বুঝেন না ভাইয়েরা। পরে আমি তাকে একান্তে জিজ্ঞেস করছিলাম, আপনি এমনটা শিখলেন কোত্থেকে, তো উনি বললেন যে আমি তো ঢাকার বড় বড় আলেমদের সঙ্গে উঠা বসা করি। পরে কয়েকজন বড় বড় আলেমের নাম নিলেন যে শুনলাম। যাই হোক, হযরত ফাতেমা বললেন যে তুমি ভাই যাও, উজু করো, গোসল করো, এই আও এটা ওই যে মানিয়াতুল ফুলুর জন্য, কি কথা বুঝেন নাই, আও ওয়া আও এটা কোনটা মানিয়াতুল ফুলু আলাটা। হ্যাঁ হ্যাঁ, তো এটাই জন্য বললাম, পরের ঘটনা না হলে মজা হবে কেমনে। ছাত্র তোমার বলেন ফা ফুম তু ফাতাওয়া যা তু অক্তা সাদু, দালায়লুন নুবুয়ালি আমি নোয়াইমের বক্তব্যে এমনটা যে আমি গেলাম, হযরত ওমর বলেন আমি গেলাম, উজু করলাম, গোসল করলাম, এরপরে আসলাম, বললাম যে এইবার যাও, তো আমার বোন আমাকে দিলেন সূরা তোহার প্রথম কয়েকটি আয়াত। হ্যাঁ, হযরত ওমর বলেন যে আমি ওটা পড়তে শুরু করলাম, শুধু প্রথমেই যখন লেখা দেখলাম بسم اللہ الرحمن الرحیم আমি এতটা প্রভাবিত হলাম, আমি তখন বলতে বাধ্য হলাম, কুলতু ফাকুলতু যাহিহু তাইয়িবুন, ওর বাহ্যিক সৌন্দর্যই তো আমাকে মুগ্ধ করে ফেলছে। খালি আরবি আবার পরে আমরা একটু অনুবাদ শিখে মনে করি কত কোরআন হাদিস বুঝে ফেলছি, জাহেরু তাইবুন এই আবার টুকুর এই তর্জমা করার জন্য অনেক মাওলানা সাহেব দোস্তাবাম আমার যারা তাদেরকে বললাম যে জাহেরু তাইবুনের তর্জমা করো, সব সারেন্ডার করে বসে আছে, কি বলবো কোনটা ধরা পড়বো। শুনতেছেন ভাইরা, কারণ শুধু শব্দ দেখে অনুবাদ করা ঠিক না, অবস্থা দেখতে সিয়াক ও স্বভাব দেখতে হয়। এই জন্য জাহের লস মুফাসসার মুকাম ফোকাহায়ে কেরাম যে খালি লিখে গেছেন উসুল এবং কিসিম বাতলাই গেছেন, এগুলো দেখে আমরা মনে করি আমরা বুঝে ফেলছি, আরে কোথায় বুঝলাম, ফোকাহাদের সেই মাথা আমাদের কাছে কোথায় না। হ্যাঁ অসচ্ছতা থাকে না, কোন রকমের টলে না, যে এলমওয়ালা এইরকম অটল মজবুত এলমের পাহাড়ওয়ালা যারা, তারা তো আমার কোরআন দেখলে আমার কথা শুনলে একদম বলে যে বস এটাই ঠিক এটাই হোক, এর উপরে ইমান আনলাম। এইরকম লোক হলে তখন তাকে আলেমে দিন বলে, ফকিহে দিন বলে। শুনতেছেন ভাইরা, আশ্চর্য আহা, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি তো খালি কি বলবো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে আমার এই বিসমিল্লার বাইরের অংশটা দেখাই এর গভীরটা, তার মানে হলো জাহেরু মানে এর গভীর মর্ম কি, আমি তো অমুসলিম এখন ইসলাম কবুল করি নাই, আমি সেটা জানবো কোথেকে বুঝবো কোথেকে, কিন্তু এর বাইরের অঙ্গ প্রত্যঙ্গই আমাকে প্রচন্ডভাবে মুগ্ধ মোহিত প্রভাবিত করে ফেলছে। বাহারে আলমে হোসনা দিল যাতা জমিদার বরং আসহাব সূরত বা বহু আরবাবে মানারা, এই কোরআন এক বুজুর্গ বলে এই কোরআন এমন বিস্ময়কর কিতাব, এর বাইরে সৌন্দর্য দেখলে সৌন্দর্য পাগল লোকেরা এই কোরআনের জন্য পাগল হয়ে যায়, আর যারা অর্থ এবং মর্মের পাগল তারা এই কোরআনের গভীর অর্থ এবং মর্মের সাগরে ডুবলে তারা হারায় যায় পাগল হয়ে যায়। দারি বর্তা কাস্তি ফরু ওষুধ হাজার কে পায়দা না সত্যা তাই করকে না। শুনতেছেন ভাইরা, হযরত উমর বলেন এরপরে আমি আর একটু পড়লাম, আরো এক দু আয়াত যখন পড়লাম ওই দেখেন কি অবস্থা, যেখান থেকে এদিকে যাওয়া হয়েছিল সেটা হলো যে বলেন যে যখন আর এক দু আয়াত মাত্র পড়লাম হঠাৎ আমি দেখলাম কি, ওই যে আমার মনটা যা মুহাম্মদের প্রতি প্রচন্ড শত্রুতা প্রবণ ছিল যে তার কল্যাণ নেওয়ার জন্য আমি অগ্রসর হচ্ছিলাম, সেই মুহাম্মদ মানুষ মুহাম্মদকে দেখলাম যে মুহূর্তের মধ্যে সারা বিশ্বের মধ্যে তিনি আমার সবচেয়ে প্রিয়। শুনতেছেন ভাইরা, ওই কথা বলতেছিলাম যে হেদায়েত কারো হাতে না, হেদায়েত রব্বুল আলামিনের হাতে, মানুষের অন্তর তো আল্লাহ পাকের হাতে, এজন্য আমাদের অস্থির হওয়ার দরকার নাই, ধৈর্যচ্যুত হওয়ার কোনো প্রয়োজন নাই, আমরা তো হক এবং হেদায়েতের বাণী যেটা কোরআন সুন্নাহর আলোকে নিখুঁতভাবে সেটা আমরা নিজেরা বুঝতে চেষ্টা করব, এবং আকাবির দ্বীন ফুকাহায়ে মিল্লাত মুফাসসিরিন আসলাহ উম্মত ইসলামের যারা নির্ভরযোগ্য স্তম্ভ তাদের কোরআন সুন্নাহ ভিত্তিক যে ব্যাখ্যা, সে ব্যাখ্যার আলোকে আল্লাহর দ্বীন আমরা পৃথিবীর মানুষদের সামনে পেশ করতে থাকবো। আল্লাহ পাক যাদেরকে তৌফিক দিবেন তারা গ্রহণ করবেন, যাদের তৌফিক হবে না তারা গ্রহণ করবে না। শুনতেছেন ভাইরা, কদম ইয়ে খুদ নেই উঠতে উঠায় যাতে হ্যাঁ মেরি তলব ভি কিসি কে করম কা সদকা হ্যায়। হ্যাঁ, যে মানুষ এই পথে চলতে পারে না আল্লাহ পাকের রহমতের ইশারা ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দোয়া করছিলেন দুনো জনের জন্য, ওমর ইবনে খাত্তাব এরও জন্য, আমর ইবনে হিশাম এরও জন্য, যে আবুল হাবের আবু জাহালের নাম কিন্তু ওমর না। শুনতেছেন ভাইরা, আবু জাহালের নাম কি ওমর? অনেক হুজুর এরকম বলে না যে দুই উমরের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দোয়া করছিলেন কিন্তু এক উমরের ভাগে এটা কবুল হয়েছে, এই কথা কিন্তু সঠিক না, দুই উমর না, উমর একজন, উমর ইবনে খাত্তাব, আর আবু জাহালের নাম উমর ছিল না, আমর, ওম আইন মিম রে উমর ইবনে খাত্তাব, আর আইন মিম রে ওয়াও আমর, এই হলো গন্ডগোলটা গোলমালটা, কি কথা বুঝেন নাই? অনেকেই বলে দুই উমরের জন্য দোয়া করছেন আল্লাহ এক উমরকে কবুল করছেন, এই বক্তৃতা সই না, এই উর্দু বাংলা ইংরেজি বইটে কিছু পড়ে ইসলামের বড় বড় পণ্ডিত হয়ে যায় একজন, ইসলামের বড় গবেষক, এজন্য বললাম না আট দশ পঞ্চাশ একশো বইয়ের রেফারেন্স দিলেই এটা মনে করার অবকাশ নাই যে ইনি ইসলামের অনেক বড় পণ্ডিত হয়ে গেছেন, এবং তিনি আরেক শাহ আবুল্লাহ দেলভি হয়ে গেছেন, তিনি এক হাসান বুসরি হয়ে গেছেন, কি কথা প্রয়োজন নাই, তিনি আরে উমর ইবনে আব্দুল আজিজ হয়ে গেছেন এমনটা মনে করার কোন সুযোগ নেই। আরে মিয়া শুনেন, আলেম কাকে বলে? শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ নাম কি আপনারা শুনছেন কিনা? ইমাম শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি, যিনি হুজ্জতুল্লাহ বালেগার মতো কিতাবের লেখক। মিয়া এই কয়জন হুজুর আছেন যে হুজ্জতুল্লাহ বালেগা কিতাবটা পড়বেন, নিজে বুঝবেন এবং বুঝাইয়া দিবেন? বুঝানোর কথা পড়ে হুজ্জতুল্লাহ বালেগা বুঝে এরকম এইরকম ইসলামী পণ্ডিত আর গবেষক কয়জন পাওয়া যায় সেটা বলেন। আল্লামা জাফরুল উসমানি রহমতুল্লাহ আলাই লালবাগ মাদ্রাসার ঢাকাতে হুজ্জতুল্লাহ বালেগা কিতাব যখন পড়াইতেন, সেই কিতাব পড়ার জন্য বসছেন যারা, তাদের মধ্যে হাফেজ হুজুর একজন, মাওলানা শামসুল্লাহ ফরিদপুরি একজন, রহমত কি বলবো আপনাদেরকে কত কথা। তিনি এই আরব দুনিয়া থেকে সর্বপ্রথম হাদিসের সবগুলো যে কিতাব এই সিয়াসতটা দা সবগুলো আরব দুনিয়া থেকে ভারত উপমহাদেশে নিয়ে আসছিলেন যিনি, তিনি শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেমে দীন ছিলেন, তিনি বলেন তুমি যখন হে মাওলানা বুখারী শরীফ নিয়ে পড়ো আর তোমার কাউকে পড়ো, তিনি বলেন যে যিনি পড়ান সেই মুহাদ্দিস আর যে পড়ে যারা এই তালবিলেম, তাদের উভয়ের সিনার সঙ্গে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের সিনা মুবারক থেকে একটা নূরের তার আইসা লাগিয়ে যায় এবং সে নূরের তার দ্বারা রসুল সাল্লাহ আসলামের সিনা মুবারকের নূর যে আসতে থাকে আমি আমার দুই চোখে সেটা দেখতে থাকি। এই কথা লিখছেন ইমাম শাহরুল্লাহ দেহলভি রহমতুল্লাহ যে কিতাবে, সে কিতাবের নাম ফুয়ুদুল হারামাইন। আলহামদুলিল্লাহ কিতাবটা আমার কামাতে আছে, এই কিতাব পড়ার আল্লাহ তাআলা তৌফিক দান করছেন। কি শুনতেছেন ভাইরা, এত বড় আলেমে দীন ছিলেন তারা, হ্যাঁ, এবং এই তার পূর্বে ভারত উপমহাদেশে সর্বপ্রথম হাদিসের কয়েক সবগুলো না এই কয়েকখানা মাত্র কিতাব দুই তিনখানা কিতাব দিয়ে নিয়ে আসছিলেন, তার নাম শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভি রহমতুল্লাহ আলাইহি। তার অবস্থা ছিল ঘুমে জাগরণে, চব্বিশ ঘন্টা তিনি এই দুই চক্ষে রসুল্লাহ সাল্লাহ আলাইসলামকে দেখতেই থাকতেন। শুনতেছেন আমার ভাইয়েরা, আলেম দিন কাকে বলে? ইমাম জালালউদ্দিন সুয়ুত রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, এই মুসলিম বিশ্বের বিখ্যাত এক আলেম দিন, ফকিহ, মুফাসসির, মুহাদ্দিস, সেই ইমাম জালালউদ্দিন সুয়ুত রহমতুল্লাহ আলাইহি তিনি ঘুমে জাগরণে সব সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে থাকতেন। আল্লাহ পাক তাকে এত বড় তৌফিক দান করেছিলেন। আমার প্রিয় বন্ধুরা, আজকে মুসলিম বিশ্বের অধঃপতনের যুগে মুসলমানরা ইসলামকে যারা ভালোবাসে আবেগ তাড়িত হইয়া ইসলাম সম্পর্কে দশ বিশ পঞ্চাশ একশো দুশো বই মুখস্থ করছে যে, পড়ছে যে, বা রেফারেন্স দিতে পারে যে, এমন লোকদেরকে ইসলামের কর্ণধার এবং পথ প্রদর্শক মনে করতে গিয়া তাদের অনুসরণ করতে পিছনে সারি বাঁধতে গিয়া তখন তারা পদস্খলিত হইতে থাকে। একটাই মাত্র কারণ, আল্লাহর কসম এই মসজিদে বলছি, সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পবিত্র হাদিসের মধ্যে এবং মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে যে চেইন অফ কমান্ড ইসলামের ক্ষেত্রে বর্ণনা করছেন, নির্ধারিত করে দিচ্ছেন, সেটাকে লঙ্ঘন করার কারণেই মুসলমানরা বিশ্বময় এই অধঃপতনের শিকার হচ্ছে। সেটা হলো দীন আল্লাহ, সে দীনের কথা পৌঁছান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, সেই দীন কিয়ামত পর্যন্ত ধারণ করবেন, বহন করবেন, ব্যাখ্যা করবেন, দীনের সিদ্ধান্ত দিবেন কেবলমাত্র উলামায়ে দীন। আর সারা বিশ্বের উলামায়ে দীন যারা, এই উলামায়ে দীন এই চার ধরনের চার ভাগে বিভক্ত এবং চার ধরনের উলামায়ে দীন সব হক। এক হচ্ছে হাম্বলি মজাবের অনুসারী, আর এক সাফি মজাবের অনুসারী, আর এক উলামায় দিন মালিকি মজাবের অনুসারী, আর এক উলামায় দিন যারা হানাফি মজাবের অনুসারী, এবং তারা যে হক এটার প্রমাণ হলো এই চাইরো মজাবের উলামায় দিন সেই যুগ থেকে নিয়ে এই পর্যন্ত সর্বদা এক মজাবের উলামারা আর এক মজাবের উলামাদেরকে শ্রদ্ধার নজরে দেখছেন। শুনতেছেন ভাইয়েরা, এই যে ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহির অনেকগুলো আরবি জীবনী পড়ার আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, কিন্তু এই একটা মাত্র জীবনী পড়ছি, একটা দুইটা জীবনী পড়ছি যেটা হানাবি মজাবের কোন বড় ইমামের লেখা, আর বাকি সবগুলো কিতাব দেখলাম সব ফাবি মজাবের লোকদের লেখা। শুনতেছেন ভাইয়েরা, যে ইমাম আজম রহমতুল্লাহ আলাইহির এই বিখ্যাত সাফি মজাবের ইমাম ইমাম শামসুদ্দিন জাহাবি রহমতুল্লাহ আলাইহি, তিনি ইমাম আজম রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে একটা জীবনী লিখছেন, মারাতেবুল ইমাম আবি হানিফাতান নোমান, এবং তিনি ওর ভিতরে ভূমিকাতে দেখছেন, আমি যখন দেখতে পাইলাম
একজন লোক অন্যায় ভাবে হযরত ইমাম আবু হানিফার মতো এত বড় বিশ্ববিখ্যাত ইমামের উপরে, সমস্ত ইমামদের তিনি শ্রদ্ধেয় মুরব্বী, তার উপরে জুলুম করতেছে, অত্যাচার করতেছে, তার উপরে অন্যান্য অপবাদ দিতেছে, তখন এই ইমামের পক্ষে তার জীবন জীবনী লেখার জন্য আমি নিজের দায়িত্ব মনে করলাম। শুনতেছেন ভাইরা, কি হলো আজকে মানুষদের? হ্যাঁ, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে, ইমাম শাফি রহমতুল্লাহর উস্তাদ ইমাম মুহাম্মদ ইবনে মুহাম্মদ ইবনে হাসান আশ-শাইবানি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হ্যাঁ, সেই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি ইমাম আজম আবু হানিফ রহমতুল্লাহ আলাইহিকে এতটা শ্রদ্ধার নজরে দেখতেন যে খতিবে বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে লিখতেন যে আমার যখনই এরকম কোন বিশেষ জরুরত পেশ আছে, যখন কোন গুরুত্বপূর্ণ একটা বিষয় আমার এটা হওয়াই দরকার, এটা করতে হবে, তো এটা তো নিয়ম হলো আল্লাহর কাছে বলা। কিন্তু হাদিসে কুদসি, হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন বলছেন হুমুল কাওম লা ইয়াসকা বিহিম জালিসু, আরে আমার খাস বান্দারা এমন বান্দা ওদের সঙ্গে যারা উঠে বসে তারা মাহরুম থাকে না, আমার রহমত থেকে বঞ্চিত থাকে না। আরেক হাদিস ওই যে 100 জনকে হত্যা করার পর সে ওই যে হত্যাকারী আউলিয়াদের বস্তিতে তওবা করতে যাইতে চাইছিল, আউলিয়াদের বস্তিতে, সেই বস্তি পর্যন্ত পৌঁছে নাই, রাস্তার মধ্যে মৃত্যু হয়ে গেছে, তবু আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, তবু আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন, এবং আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু শুধু এই কারণে মাফ করছেন যে হোক এই বন্দা 100 হত্যার অপরাধী, কিন্তু আমার আউলিয়াদের মহব্বতে তাদের নিকট ছুটতেছিল আমি আল্লাহকে পাওয়ার জন্য, তার এইটুকু আমলকে পছন্দ করে এত ভয়ঙ্কর অপরাধ আল্লাহ মাফ করে দিয়েছেন। এই সকল ওলামায়ে দীন, মুহাদ্দিসিন, আকাবের, আসলাফ, বুজুর্গান দীন, তাদের অন্তরে আল্লাহ আল্লাহ রসুল এই সকল কথার প্রতি 100 ভাগ পূর্ণ আস্থা বিশ্বাস ছিল, ইয়াকিন ছিল। হযরত ইমাম শাফি রহমতুল্লাহ সেজন্য বলেন যে আমার যখনই কোনো এরকম দরকার হয়, জরুরত সামনে আসে, তা আমি 2 রাকাত নামাজ পড়ি, এর হযরত ইমাম আবু হানিফার কবরে যাই, সেখানে গিয়া আল্লাহ পাকের নিকট আমি দোয়া করি, যতবার ওনার কবরে গিয়া যে কোনো বিষয়ে আমি দোয়া করছি প্রত্যেকবার দোয়াই কবুল হয়ে গেল। শুনতেছেন ভাইরা আপনারা, কি হলো আজকে মুসলমান? কি আজ আল্লাহ আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, আমাদের ওলামাদের তৌফিক দেন যে এই বিষয়টার উপরে যেন আমরা এই দলিল প্রমাণ ভিত্তিক সুন্দরভাবে মুসলমান ভাইদেরকে বুঝাইতে সক্ষম হই ইনশাআল্লাহ তাআলা। আর মুসলমান আল্লাহ আমাদেরকেও তৌফিক দেন পেশ করার জন্য, বুঝানোর জন্য, আর মুসলমান ভাইদেরকেও তৌফিক দেন হককে কবুল করার জন্য, আমাদেরকেও আল্লাহ এবং তাদেরকেও আল্লাহ তাআলা সকল বিভ্রান্তির জাল থেকে, অন্ধকার থেকে আল্লাহ মুক্ত করেন, হেফাজত করেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে গেলেন, এরপরে পুরো আয়াত পড়লেন, হ্যাঁ, এই 4-5 আয়াত পড়ার পরে অস্থির হয়ে বললেন, ফাতেমা আমাকে বলো তো মুহাম্মদুর রাসূলুল্লাহ এখন কোথায় আছেন? আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কি শুনতেছেন ভাইরা, তিনি এখন কোথায়? হযরত ফাতেমা, ফাতেমা তখন হযরত উমর বলেন, ফাতেমা তখন আমাকে বললেন যে ভাই, যে তুমি তো তার সঙ্গে গিয়ে কোনো খারাপ ব্যবহার করবে না, আল্লাহর কসম দিয়ে বলি, বলো তুমি, তিনি তার সঙ্গে কোনো দুর্ব্যবহার করবে না, তোমার দূরবিদৃষ্টি কোনো ভিন্ন মতলব তো তোমার নাই। ওমর বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি বললাম আল্লাহর কসম করে বলতেছি আমি তার সঙ্গে কোনো রকমের খারাপ ব্যবহার করব না, আমি তোমাকে তোমার সঙ্গে অঙ্গীকার করলাম। হযরত ফাতেমা বললেন, দারে যায়েদের কাছে, যায়েদ বিন আরকামের বাড়িতে তিনি আছেন। ওমর সেখানে পৌঁছলেন এবং দেখলেন যে দরজা কপাট বন্ধ। হযরত ওমর বলেন, এই বর্ণনা যেরকম আছে সেটাই বলছি, হযরত ওমর বলেন আমি দরজার মধ্যে যখন করাঘাত করলাম, একজন এসে দরজা খুলে আমাকে দেখতে আওয়াজ দিয়ে বললো, ওমর ইবনুল খাত্তাব, আরে ওমর ইবনুল খাত্তাবের পুত্র ওমর হাজির, হামজা রাদিয়াল্লাহু আনহু ভিতরে ছিলেন, তিনি শাকদুলের মতো গর্জন করে ছুটে আসেন, কে? ওমর ইবনুল খাত্তাব। তিনি মনে করছেন ওর মোকাবেলা আমি যথেষ্ট। আর হযরত হামজার আওয়াজ অন্দর মহল থেকে শুনতে পাইছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সেখান থেকে ছুটে আসলেন এবং বললেন কে? ওমর ইবনুল খাত্তাব। এবং হযরত ওমর বলেন তিনি ঘরের সামনে ছুটে আসলেন এবং আমার কুর্তার গলার ভিতরে শক্তভাবে ধরে এমন এক ঝাঁকুনি দিয়ে আমাকে বললেন ইয়া ওমর আলাস্তাবি মুনতাহিন, হে ওমর তুমি কি এখনো থামবে না? ওমর তুমি এখনো থামবে না অন্যায় থেকে, অনাচার থেকে, সেরে কুমর থেকে। হযরত ওমর বলেন যে এক চাকুরির ছুটে আমি একটু উপু হয়ে পড়ে গেলাম এবং আমি তখন বলতেছিলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নাকা রাসূলুল্লাহ। শুনতেছেন ভাইয়েরা, মুহূর্তের মধ্যে তিনি ইসলাম কবুল করলেন, জীবন একদম পরিবর্তন হয়ে গেল। জিবরিল আমিন আসলেন আসমান থেকে, মিরকাত সরে মিসকাত কিতাবুল্লাহ আলিকারে লিখছেন, জিবরিল আমিন বললেন যে হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম সারা আলু সময় বি ইসলাম, ওমর ওমর ইসলাম গ্রহণ করছেন, এজন্য সমগ্র আসমান জুড়ে এটা আনন্দ উদযাপন করা হচ্ছে। হযরত ওমর বলেন যে এমন জোরে সকলে খুশির ছুটে আল্লাহ আকবার বলছিল যে একদম কাবা পর্যন্ত সেটা শোনা গেছিল। আমার ভাইরা, কথা লম্বা করার উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে এইটুকু বলা আমরা আমাদের কোন জোর জবরদস্তির দরকার নাই, বরং আমরা হক বলবো, দিন বলবো, আল্লাহ পাক মদত করবেন, ইনসুরুল্লাহ ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। আল্লাহ পাক পবিত্র কোরআনে ওয়াদা করছেন তোমরা যদি আমার দিনে সাহায্য করো আমি আল্লাহ তোমাদের সাহায্য করব, তোমরা যদি আমার দিনে শক্তি যোগান দাও আসমান থেকে আমি তোমাদের শক্তির যোগান দেব। নুসরত বলে কাকে? একটা হলো এয়ানত, এয়ানত মানে মুতলক মদত, সাহায্য করাকে এয়ানত বলে, আর নুসরত মানে শত্রুর বিরুদ্ধে সাহায্য করাকে নুসরত বলে। কি শুনতেছেন ভাইয়েরা? وَإِنَّ جُنْدَنَا لَهُمُ الْغَالِبُونَ। আল্লাহ পাক জেলা জেলালু আমানওয়ালু বলেন আমি আমার সৈনিক হিসাবে যাদেরকে অনুমোদন করি নিঃসন্দেহে তারা বিজয়ী হবেই হবে। আল্লাহ পাক যদি আমাদেরকে কবুল করেন নিঃসন্দেহে বিজয় আমাদের জন্য সুনিশ্চিত থাকবে, হক নিয়া, দিন নিয়া, ইসলাম নিয়া। এজন্য আমাদের এত টেনশন করার বিষয় নাই, আসল হচ্ছে আমাদের আকাবির দিনের এলম, ব্যাখ্যা, বিশ্লেষণ, সেগুলো আমাদের পড়া দরকার, সেগুলো আমাদের সামনে থাকা দরকার। শুনতেছেন ভাই? এলাও সুনান কিতাব আমাদের মজহাবের পক্ষে যে সকল কোরআন সুন্নার ব্যাপক দলিল প্রমাণাদি মজুদ আছে সেগুলি এক একটা মাসলার উপর আমরা পড়াশোনা করি এবং সেগুলোকে ভালোভাবে বুঝি এবং সেগুলোকে আমরা আলোচনার মধ্যে আনার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে এবং কবুল করে। যাই হোক, কোন প্রসঙ্গ থেকে কোথায় চলে গেছি তা আল্লাহ পাক ভালো জানে। কোথা থেকে গেলাম রে ভাই? মাওলানা সরোয়ার সাহেব কি? হ্যাঁ সাহেব, ওরে মাওলানা আল বারাকা মা আকাবিরকুম, এই হাদিস শরীফ থেকে না, আল বারাকা মা আকাবিরকুম, আল বারাকা আল ইসলাম, এটা জিনসের জন্য, এটা ইস্তিগরাকের জন্য বলতে পারেন, দুনো সুরত সহি আছে। কি কথা বুঝেন নাই? আর জাহের কথা আজ খারিজি জেহেনের জন্য তো হইতে পারে না, এই দুই সুরতে আল বারাকা মা আকাবিরকুম কি অর্থ? দুনিয়া এবং আখেরাতে ইমানদারদের জন্য যে খাস রহমত আল্লাহর তরফ থেকে নির্ধারিত আছে, এই সবটা রহমত, এই ইমানদারদের জন্য যা রহমত, সবটা রহমত পাওয়ার একমাত্র রাস্তা হচ্ছে আকাবির দ্বীনের পথে চলা। আকাবির মানে আকাবিরকুম, তোমাদের মধ্যে যারা আকাবির, আকবর এটা বহু বচন, এর এক বচন হল আকবর, আকবরের বহু বচন আকাবির। কি কথা বুঝেন নাই ভাইয়েরা? অনেক মানুষ এটা নিয়ে তিরস্কার করে, তাহলে হ্যাঁ আকাবেরা মুজরিমি, হ্যাঁ এরা সব হলো বড় বড় অপরাধীর দল। মানে আমাদের ওলামায় দিন কে আকাবের কে, ফোকায় কালাম কে আকাবিরুল মুজরিমিন বলে। কতটা ধৃষ্টতা, কি আদবের সীমা লঙ্ঘন! আল্লাহ তাআলা আদব নসিব করে, হ্যাঁ বা আদব বা নসিব, আর বে আদব হয় বে নসিব, যে আদব ওয়ালা কপাল ওয়ালা, আর আদব ছাড়া যারা হয় তারা হলো কপাল পোড়া। আল্লাহ তাআলা আমাদেরকে আদবের জিন্দগি দান করেন, মায়ের সঙ্গে আদব, বাবার সঙ্গে আদব, স্বামীর সঙ্গে আদব, বড় ভাইয়ের সঙ্গে আদব, মুরুব্বীদের সঙ্গে আদব, ওলামায়ে দ্বীনের সঙ্গে আদব, হ্যাঁ তাবেঈনের সঙ্গে আদব, সাহাবীদের সঙ্গে আদব, আইমে মুস্তাহিদিনের সঙ্গে আদব, আল্লাহর দ্বীনের ক্ষেত্রে যারা বড় তাদের সঙ্গেই, তাদের সকলের সঙ্গে আদব করা চাই। হযরত মাওলানা আদব জিনিসটা এত গুরুত্বপূর্ণ যে লালবাগ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, গহরডাঙ্গা মাদ্রাসার প্রতিষ্ঠাতা হযরত মাওলানা শামসুল রহমতুল্লাহ আলাইহি বিখ্যাত আলেম দ্বীন ছিলেন, বহু বড় বুজুর্গ ছিলেন। ডক্টর শহীদুল্লাহ সাহেবের মতো এত বড় শিক্ষিত ব্যক্তিত্ব তিনি মাওলানা শামসুল ফরিদপুরের সান্নিধ্যে উঠা বসা করতেন। সেই হযরত মাওলানা শামসুল ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি একবার গহরডাঙ্গা মাদ্রাসাতে বসা একটা হিন্দু লোক ধুতি পরিহিত অবস্থায় ওই মাদ্রাসার মাঠের মধ্যে দাঁড়ায়, প্রত্যেকে আসছে লোকটা দাঁড়ায় দাঁড়ায় তো বলতেছে এখানে শামসু আছে, শামসু তো যারা শুনতেছিলেন তারা বিরক্ত বোধ করতেছিলেন, এখানে কে এই লোকটা, কে আসলো কোথেকে, আর শামসু শামসু করে কোন শামসু। তো বারবার ওই লোকটা যেহেতু এদিক সেদিক তাকায়, আর বৃদ্ধ লোক, বৃদ্ধদের প্রতি এমনি মানুষের একটা মহব্বত থাকে, দুর্বলতা থাকে, তো কেউ জিজ্ঞাসা করলো কোন শামসু, বলে যে এই মাদ্রাসার প্রিন্সিপাল যে শামসু, সে শামসু কি নাই? তখন কেমন লাগে যে বিরাট বড় বড় আল্লামা, বড় বড় মুফতি, বিরাট বড় বড় মহাদ্দেসরা যার সামনে নত হয় কাঁপতে থাকেন, সেই মানুষটার নাম নিয়ে শামসু শামসু করলে কেমন লাগে? কিন্তু তারপরও সকলেই সংযত ভাবে থাকলেন এবং বললেন যে ওই প্রিন্সিপালের কামরা ওখানে যান, ওখানে গেলে দেখতে পাবেন। ওইদিকে গেলে ওই মাওলানা শামসুল হক ফরিদপুরের লোকটাকে দেখেই দাঁড়ায় গেলেন, আগায় তাকে ভিতরে দিলেন, নিজের গায়ের চাদর খুলে নিজের বিছাইলেন এবং সেই চাদরের উপর তাকে বসতে দিলেন এবং অত্যন্ত আদবের সাথে শ্রদ্ধার সাথে তার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বললেন, তাকে আপ্যায়ন করলেন। পরে লোকটা, ওই লোকটা বলছে ওই হিন্দু ভদ্রলোক যে শামসু, তুমি যখন আমার কাছে ছোটাবেলা করতে তখন আমি ভাবতাম তোমার ললাট দেখলে তুমি মহামানব হবে, তুমি বড় কিছু হবে। এই পরে ওই লোকটা চলে গেলে তখন আলেমুল আমরা হতবাক যে কিরে একটা হিন্দুর সঙ্গে এমন ব্যবহারে কেমন কথা। তো ওনারা বসলেন, বললেন যে হযরত জিনি কে, বললেন যে মিয়া আপনি এরকম হযরত এইভাবে তাকে সম্মান করছেন আমাদের কাছে কেমন লাগছে? হ্যাঁ মিয়া, তোমরা যে আমার শতাধিক দিনই গ্রন্থাদি বাংলা ভাষায় যেটা আমি লিখছি তোমরা পড়ো, সেটা যে পড়ো মিয়া, এই ছোটবেলায় হিন্দু লোকটার হাতেই আমার হাতে খড়ি হয়েছিল, এই লোকটাই আমাকে বাংলা শিক্ষা দিয়েছিলেন, হ্যাঁ না, তো আমি কি সেই লোকটাকে সম্মান প্রদর্শন করবো না? হ্যাঁ, তো আমার প্রিয় বন্ধুরা, যারা মানুষ হয় তাদের চরিত্র এমন হয়, তারা মুরব্বীদেরকে, তারা শিক্ষক মন্ডলীকে তারা এইভাবে সম্মান করে। প্রিয় বন্ধুরা, যার হাতে সরসরা পড়লেন, যার হাতে এবিসিডি পড়লেন, তাকেও অসম্মান করার কোনো যৌক্তিকতা নাই। তাহলে যাদের নিকট থেকে এই পবিত্র কোরআন সুন্নার আসমানি ইলমের ভান্ডার মুসলিম জাতি অর্জন করে, মুসলিম জাতি এই কোরআন সুন্নার আলোর দিশা যে উলামায় দিন থেকে পায়, তাদের প্রতি অশ্রদ্ধা করা, তাহলে এটা আদর্শ হয় কিভাবে? এটা যুক্তিসঙ্গত হয় কিভাবে? তাহলে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহর বিরুদ্ধে, ইমাম ইব্রাহিমুল্লাহর বিরুদ্ধে, ইমাম মোহাম্মদ রাহমুল্লাহর বিরুদ্ধে, ইমাম সাহেব, ইমাম মালিক, ইমাম মাহমুদ হাম্বল রাহমাহুল্লাহ তাআলা, এই মাযহাবের ফকিহ যারা বিশ্বের সেরা আলেম দ্বীন, সারা বিশ্বের তাওয়াম আলেমরা, মুহাদ্দিসিনরা, ফকিহরা, আউলিয়ারা তাদেরকে শ্রদ্ধার নজরে দেখেন, হ্যাঁ না, সে উলামায় দ্বীন, সে ফকিহ, সে মুজতাহিদদের বিরুদ্ধে আজকে এরকম বেলাগাম কথা বলা, আদবের সীমা অতিক্রম করে কথা বলা, এটা আদর্শ হয় কিভাবে? এটা মানবতা হয় কিভাবে? ওইটা অনুসরণযোগ্য হয় কিভাবে? আর যারা এমনটা আদবের সীমা লঙ্ঘন করে কথা বলেন, তারা মানব জাতির জন্য, মুসলিম উম্মার জন্য অনুসরণীয় পণ্ডিত বা ব্যক্তিত্ব হন কিভাবে? শুনতেছেন ভাই আপনারা? কাল বারাকা মা আকাদিরিকুম, শুনতেছেন আপনারা? এবং এই হাদিসের, আমি হাদিসের হাদিসটা প্রথম পাওয়ার পরে আমি যখন এটার অর্থ কি হবে ভাবতেছিলাম, আল্লাহ পাকের রহমত যে এর পক্ষে আল বারাকার অর্থ নির্ণয়ের জন্য এর পক্ষে অনেকগুলো দলিল প্রমাণ আলহামদুলিল্লাহ আমার কাছে অটোমেটিকই আল্লাহর রহমতে আসতেছিল। কিন্তু আশ্চর্য হয়ে আমি যে আল্লাহ পাকের রহমত দেখলে, ওয়ারে পেয়ারা আল্লাহ জো দিল পে হাম উনকা করম দেখতে হ্যাঁ, দিল বে তো দিল কো বে জাম জম দেখতে হ্যাঁ। মাওলানা ফজলুর রহমান গঞ্জ মুরাদাবাদী রহমতুল্লাহ আলাই ভারতের এক বড় আলেমে দিন, বহু বড় ওলি আল্লাহ, অনেক বড় মুহাদ্দিস ছিলেন নিজের যুগেই, হ্যাঁ না, সেই পুরানা যুগে হযরত মাওলানা গঞ্জ মুরাদাবাদী বুহারী শরীফের সবক পড়াইতেছিলেন। তো রামপুর রাজ্যের রাজার দরবারি একজন মৌলভী সাহেব,
এই রাজার পক্ষ থেকে এই বুজুর্গের কাছে পৌঁছলেন এবং বুখারীর সবকের মধ্যে উনি একদম দণ্ডায়মান স্থির দাঁড়ায় আছেন থাম্বার মতো। এই বুজুর্গ তো হাদিসের মধ্যে বিভোর, কিছু অনেকক্ষণ পর এক জায়গায় স্টেশনে থামলে তখন নজর তুললেন এবং বললেন, কি হলো, আপনি কেন দাঁড়ায় আছেন, কি চান? তখন ওই রূপ সুযোগ পাই বলতে থাকলেন, হযরত ওই রামপুর রাজ্যের রাজা আমাকে পাঠাইছেন আপনার নিকট, তিনি একটা পয়গাম দিয়ে পাঠাইছেন, যদি আপনি তার দরবারে যান তা আপনাকে তিনি 1,00,000 টাকা গিফট করবেন। সেই ব্রিটিশ আমলের কথা, সেই সময়ের 1,00,000 রুপিয়া, যে কি ব্যাপার সেবার সেটা কি বুঝতে পারেন না, বিশাল ব্যাপার কিনা। ওই বুজুর্গ আল্লাহ বলে, আহা, আলেমে দিন কাকে বলে, নায়েব রসুল কাকে বলে, আল্লাহ ওয়ালা কাকে বলে? ওই বুজুর্গ তখন হুঙ্কার ছাড়লেন, গর্জন করতে করতে বললেন, হে মৌলবী, 1,00,000 রুপিয়া পর ডাল খাট, তোর 1,00,000 টাকার উপর ছাই এবং মাটি, যে আমি এখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিসের কিতাব পড়াইতেছি আর এখানে তুমি আমাকে দুনিয়ার দাওয়াত দিতেছ, কি হয়েছে তোমার? হ্যাঁ, ফের তিনি বললেন, যে দিল পে হাম উনকা করম দেখতে হ্যাঁ তো দিল কো বে আজাম জব দেখতে হ্যাঁ, আল্লাহ পাক রহমতের বারিধারা এই হৃদয়ের উপর যখন বর্ষণ হতে থাকে, এই হৃদয়টাকে রাজা বাদশাহের 1,00,000,000 রাজত্বের চেয়েও তখন আমার কাছে অধিক সম্পদশালী মনে হয়। ফের তিনি বললেন, যে যাও মিয়া, অত ভয় বসো না, হলে রাস্তা মাপো। শুনতেছেন ভাইয়া? কিন্তু আমি বললাম যে সে এই হাদিসের অর্থ নিয়ে ভাবতেছিলাম, হঠাৎ করে দেখলাম যে ওয়া সুবহানাল্লাহ, আল মাকাসিদুল হাসানা কিতাব ইমাম সাফাভি রহমতুল্লাহ, যিনি ইমামুল জামি ওয়া তাদিল ছিলেন, অনেক বড় মুহাদ্দিস ছিলেন, তার কিতাব আল মাকাসিদুল হাসানার মধ্যে হাদিস দিয়ে উল্লেখ করেন এবং একই সঙ্গে বিভিন্ন সনদে আরো কয়েকটা কয়েকটা মতন উল্লেখ করেছেন। তার মধ্যে একটা মতন হল যে আল বারাকাতু মা আকাবিরকুম, এই হাদিসের আরেক আরেক সনদ, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন আকাবিরহিম, মানুষ দুজাহানের কল্যাণের অধিকারী থাকবে। শুনতেছেন ভাইরা? মানুষ দুজাহানের সামগ্রিক কল্যাণের অধিকারী হবে যতক্ষণ তারা এই উম্মতের আকাবিরের ইলম অনুসরণ করবে। মা আখাযুল ইলমা আন আকাবিরহিম, আখযুল মানে গ্রহণ করা, আমল করা, সেটাকে ধারণ করা, সেটাকে বাস্তবায়ন করা, সেটাকে প্রচার করা। কেন আখযুলের এই অর্থ যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফানতাহু, এটা এক আখযুল আছে, এটা গ্রহণ করা। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হঠাৎ বললেন, মাইয়া খুযু আন্নি হাউলাইল কালিমাত, আমার এই কয়টা কথা কে নিবে? হযরত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মাইয়ামালু বিহিন্না, সে নিজে আমল করবে অথবা যারা আমল করবে তাদেরকে এটা পৌঁছে দিবে। কি বোঝা গেল? যে আখযুল বলতে গ্রহণ করা মানে যে গ্রহণ করা, ইলম নেওয়া, এটার উপর আমল করা, এটা বাস্তবায়ন করা, এটাকে পৌঁছে দেওয়া, সবটা। কি শুনতেছেন ভাইরা? তো এই উম্মত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, এই এই মানুষ, এই আল্লাহর বান্দারা ততক্ষণ পর্যন্ত দুজাহানের সব ভালাইর অধিকারী থাকবে, কামিয়াবির উপর থাকবে, সিরাতুল মুস্তাকিমের উপর থাকবে, যতক্ষণ তারা ইলম নিবে আর কাবের উম্মত থেকে। কি শুনতেছেন ভাইরা? ইমাম শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভি, তিনি এত বড় আলেম হওয়ার পরও তিনি বলেন যে আমার মাঝে মাঝে মন চাইত কি, আমি কোন মজহাবের মধ্যে থাকবো না, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাকে বলতেন যে তুমি হানাফি মজহাবের উপরই থাকো। শুনতেছেন আমার ভাইয়েরা? ফুয়জুল হারামাইন কিতাবে দেখেন এই মজমুন, হ্যাঁ, মুজাদ্দিদ আলফে সানি রহমতুল্লাহ মতো এত বড় আলেমে দীন এবং এত বড় আরেফে কামেল, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং আমাকে বলেন তুমি হানাফি মজহাবের উপরই কায়েম থাকো। যে শাহুল্লাহ মুহাদ্দিস দেহলভি, তিনিও ইসলাম বুঝতেন না, তিনিও কোরআন হাদিস বুঝতেন না, আজকের 8-10,000 রেফারেন্স দেনে বালারা শাহুল্লাহ দেহলভির থেকেও বড় আলেম হয়ে গেছেন এক একজন, কি বলবেন? আমার প্রিয় বন্ধুরা, ভুল পথ পরিহার করি, আবেগ থেকে ফিরে আসি, সহি হেদায়তের নূরের পথে চলার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। البركه مع اكابركم لا يزال الناس بخير ما اخذ العلم اكابرهم اكابر امه الله دين کے تے ذرا اکابر ذرا بڑو بڑو کر یہ امام شاہ اللہ دہلوی اتو بڑو مجدد الفسانی اتو بڑو তার পরও তিনি নিজে সাহস করেন না কোরআন সুন্নাহর উপরে সরাসরি আমল করতে। তিনি বলেন না আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহর এলমের সামনে মাথা নত করতে বাধ্য। কি শুনতেছেন ভাইরা, এত বড় বড় এক এক ইমাম, ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ, ইমাম মোহাম্মদ রাহমাতুল্লাহ, এই বড় বড় ইমামরা তারা এক একজন মুস্তাহেদে মুতলাক, মানে এত বড় এলমের অধিকারী, কোরআনের এত ব্যাখ্যা, হাদিসের পুরা ভান্ডার তাদের চোখের সামনে এমনটা যে তারা নিজেরা এতজন সিদ্ধান্ত দিতে সক্ষম। এত সত্য ইবনে আবিদিন সাহাবী রহমতুল্লাহ আলাই উকুদ রাসুল মুফতির মধ্যে লিখছেন যে ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহ বলতেন আমি যেই মশলাই বলি আল্লাহর কসম ইমাম আবু হানিফারই কোন একটা মতকে আমি উদ্ধৃত করি, ইমাম আবু হানিফারই কোন একটা ব্যাখ্যাকে আমি উদ্ধৃত করি, তার কোন একটা কাউল আমি বর্ণনা করি। ইমাম মোহাম্মদ রাহমাতুল্লাহ বলেন আল্লাহর কসম আমার নিজস্ব রায় নয়, আমার নিজস্ব মতামত বা ডিসিশন নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কোরআন সুন্নাহর আলোকে যে ডিসিশন দিয়েছিলেন সেটাই বিভিন্ন সময় বিভিন্নটা তিনি পেশ করতেন, তারই কোনো একটাকে চয়ন করে আমি আপনাদের সামনে পেশ করি। এখানে প্রশ্ন হচ্ছে যে ইমাম শাফি রহমুল্লাহর উস্তাদ ছিলেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী, আর ইমাম শাফি রহমতুল্লাহ আলী বলেন আমার উস্তাদ ইমাম মোহাম্মদ ইবনে হাসান আস-সাইবানী, তিনি যখন কোরআন সুন্নাহর আলোকে কথা বলতেন যখন মুহাম্মদ ইজা তাকাল্লামা কানাল কোরআন উনজিলা আলাইহি, তার মুখে কোরআনের ব্যাখ্যা শুনলে, দ্বীনের ব্যাখ্যা শুনলে আমার মনে হইত যেন এই মাত্র তার জবানে কোরআন নাজিল, জবানের উপর কোরআন নাজিল হচ্ছে, এই মাত্র যেন তার উপর কোরআন নাজিল হচ্ছে। এত বড় আলেমে দ্বীন যিনি ইমাম শাফি রহমাতুল্লাহর নজরে, তিনি ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর শিষ্য। কি শুনতেছেন ভাইরা, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি বলেন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি আমার উস্তাদ, তার নিকট থেকে ইলমের বিশাল বড় যে ভান্ডার আমি গ্রহণ করে আনছি সেটা আমার সেটা নিয়ে যেতে হলে অন্তত দুইটা আরবি উটের বিশাল বড় বোঝা হবে। শুনতেছেন ভাইরা, সেই ইমামরা তারা পর্যন্ত নিজের বড়দের সামনে মাথা নত করেন, আর তারা মাথা নত করতেন তাবেঈনের নিকটে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এলমের নিকটে। মযহাবের ইমামরা তাদের নিজের খেয়াল খুশি মতো চলেন নাই, মযহাবের ইমামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পুরো জিন্দেগীকে সামনে রাখতেন 30 পারা কোরআনের পরে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবীদের মধ্যে তার কি আমল ছিল, এবং বড় মাপের সাহাবি যারা, বড় আলেম মুফতি সাহাবি যারা, ফকি সাহাবি যারা, তারা এক এক বিষয়কে বিষয়ের ব্যাপারে কি ফয়সালা দিচ্ছেন, কি ফতোয়া দিচ্ছেন, কি ডিসিশন পেশ করছেন সেগুলোকে সামনে রেখা ফের মজাবের আইমা কেরাম এক একটা বিষয়ের ব্যাপারে ফয়সালা দিচ্ছেন। এজন্য আমার ভাইয়েরা আমরা তো সহজে পায়ে গেছি শরীয়তের ব্যাখ্যা এবং বিধানাবলী, এই আইনের দিনের বরকতে উসিলাতে, সেটার ক্ষেত্রে যদি আমরা আজকে অকৃতজ্ঞ হই সেটা আমাদের জন্য কোনোদিনই কল্যাণ বয়ে আনবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করেন, তৌফিক দান করেন। যাই হোক ভাইরা, রাত তো অনেক হয়েছে, আপনারাও সময় বহুত দিচ্ছেন, এবং নোয়াখালীতে যখনই আসি আমি এই অঞ্চলের সাধারণ মানুষদের মধ্যে দিনের প্রেরণা পিপাসা এত বেশি দেখি আশ্চর্য লাগে। মনে হয় যে দিল থেকে আওয়াজ আসে, মনে হয় এই অঞ্চলে আল্লাহর বড় বড় মকবুল বান্দাদের আগমন ঘটেছিল, তাদের এই কদমের বরকতে, তাদের দোয়ার বরকতে, তাদের চোখের পানির বরকতে মনে হয় আল্লাহ পাকের রহমতের বিশাল ধারা এখনো অব্যাহত আছে। আর না হলে এখানের মানুষদের মধ্যে দিনের প্রতি এত প্রচন্ড আগ্রহ, এমন নেশা কেন, আর তো কোনো ব্যাখ্যা বুঝে আসে না। এই শুনতেছেন ভাইয়েরা, এরপরে হলো যে যারা উলামায় দিন নোয়াখালীর তা আমি দেখলে ভীষণ আশ্চর্যান্বিত হই এবং অভিভূত হই যে ওলামায় দিন এখানে মানে দিনের নামে এমন ভাবে একত্রিত হন। হাজিপুর মাদ্রাসা তো হাজিরহাট না, হাজিরহাট, এতগুলো নাম কেমনে মুখস্থ করবো, হাজিপাড়া, হাজিপুর, হাজিরহাট, একটা ম্যাপ নিয়ে বসে মুখস্থ করতে হবে আমি শব্দের মতো। হাজি কি হাজিরহাট, সেখানেও আসছি বারংবার আলহামদুলিল্লাহ, যেখানেই গেছি চরমটুয়া, হাজিরহাট, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, যেখানেই চৌমুহনি, সব জায়গায় দেখছি ওলামায় দিনও এমন ভাবে দিনের জন্য বিকুল পাগল পাড়া, এবং দিনের জন্য এমন ভাবে তারা দ্রুত ছুটে আসেন যে কেউ ডাক দিলে হল, এক আজব অবস্থা। যদি আপনারা এইভাবে হিম্মতের সাথে মাঝে মধ্যে এরকম দিনই মজলিস মাহফিল করেন আর দিনই কথা আলোচনা হয়, ইনশাআল্লাহ তাআলা দিনের কাজে আরো গতি বাড়বে, শক্তি বাড়বে ইনশাআল্লাহ তাআলা। এবং এই তমাম ঝড় তুফান দেখলে, বিপরীত হাওয়া দেখলে আমাদের এই টেনশন করার কোনো কারণ নেই। বলা সাহিন বলা তাহজানু ওয়ান্তুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। ইনশাআল্লাহ তাআলা আমরা যদি ঈমানের উপর অটল থাকি, দিনই জিন্দেগি আমাদের থাকে, সুন্নাত মোতাবেক জিন্দেগি থাকে, আসবাব ও আকাবের রাস্তার উপর আমরা অটল থাকি, আল্লাহর মদদ অবশ্যই থাকবে ইনশাআল্লাহ তাআলা। হ্যাঁ, আল ইসনাদু মিনাত দ্বীন, যে মুসলিম শরীফের ভূমিকাতে আছে, মুকদ্দমার মধ্যে আছে, আল ইসনাদু মিনাত দ্বীন, তার কি অর্থ? যে দ্বীন নিতে হবে দ্বীনের ক্ষেত্রে যারা গ্রহণযোগ্য তাদের নিকট থেকে, যাত্রার নিকট থেকে দ্বীন দ্বীন নেওয়ার কোনো অবকাশ নেই। এখন অনেকে বলতে থাকে এটা সহিহ হাদিস, এটা সহিহ হাদিস না। আরে আজব, অনেক মৌলবী সাহেব সহিহ হাদিস সহিহ হাদিস নেই অর্থ বুঝতে পারে না। আমি দেখলাম একজনে যে যারা নাকি এই উল্টা পথে চলছে তাদের রদ করার জন্য একজনে একটা কিতাব লিখছেন, কিতাবটা আমি বাংলাতে লিখছেন, উনি লেখা পড়ে দেখলাম যে ভালোই লিখছেন, কিন্তু এই লোক সহিহ হাদিসের অর্থ বুঝে না, আমি এটাও বুঝতে পারছি তার লেখার মধ্যে। কারণ এই মৌলবী সাহেব সহিহ হাদিসের তর্জমা করছে শুদ্ধ হাদিস, পাগল কোথাকার। সহিহ হাদিস মানে শুদ্ধ হাদিস, কেসা মানুষ তুমি মিয়া। হাদিসে মকবুল তিন কিসম, যে হাদিস গ্রহণযোগ্য, গ্রহণযোগ্য হাদিস তিন প্রকার, তার একটার নাম সহিহ হাদিস, আরেকটার নাম হাসান, আরেকটার নাম যাইফ, কি ঠিক না? তো এই তিনটাই তো গ্রহণযোগ্য, তুমি লিখছো শুদ্ধ হাদিস, তো বাকি দুইটা কি অশুদ্ধ নাকি? মৌলবী কোথাকার, যারা আওয়াম মানুষ সাধারণ মানুষ বুঝে না শুধু না, এটা সহি হাদিস, এটাকে আপনার তো সহি, এরকম হাত মেলেন এরা বলে, কি মুশকিল ব্যাপার। আল্লাহ তাআলা এদেরকে রহম করে। সহি হাদিস কি? হাদিস যেটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যেটা গ্রহণযোগ্য হাদিস, তার তিনটা প্রকার আছে। যাই হোক, আমরা দিনই কিতাবাদি পড়াশোনা করি, দিনই কিতাবাদি মোতালা করি, এবং এই বিষয়গুলোর উপর আমরা কথা বলার জন্য ফিকির করব ইনশাআল্লাহ তাআলা, কিন্তু কারোর সঙ্গে ঝগড়া এবং বিতর্কে না যাওয়া, এবং পশ্চিমকালও অমসৃণ পথ গ্রহণ না করা, এই বিষয়টার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। যে হাজী ইমদাদুল্লাহ মহাজের মুক্তি রহমতুল্লাহ আলাই, ইমাম রব্বানী মহান রশিদ আহমদ গম্ভীর রহমতুল্লাহ আলাই, হুজরতুল ইসলাম মহান কাসিম নানুতুল্লাহ রহমতুল্লাহ আলাই যখন ইংরেজদের বিরুদ্ধে সশস্ত্র যুদ্ধ করতেছিলেন, সেখানে সামিলিতে বাহ্যিক যুদ্ধে যখন তারা বাহ্যিকভাবে পরাজয় বরণ করলেন, তখন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা এবং প্রচারের ক্ষেত্রে তারা কৌশল পরিবর্তন করলেন, যে নাই অস্ত্রের যুদ্ধ নয়, বরং যে মুসলমানদেরকে দিনের ক্ষেত্রে জাগায়া তোলা, জাগ্রত করা, দিনে ইমানে তৌহিদে হকে সুন্নাই কুফরে শিরকে বেদাতে সত্যই অসত্যই ন্যায় অন্যায়, এটা মুসলিম সমাজের নিকট আমাদের উলামায় দিন পেশ করতে থাকবে ধৈর্যের সাথে, সহ্যের সাথে, আর চোখের পানি নিয়ে আল্লাহ পাকের নিকট কান্নাকাটি করতে থাকবেন, তো আল্লাহ তাআলার মদদ হবেই হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন এবং কবুল করেন। আমার ভাইরা, এখলাসের সাথে আমল করি, গুনাহ থেকে বাঁচার চেষ্টা করি, সব গুনাহ থেকে দূরে থাকি, আর কোনো না কোনো আল্লাহ ওয়ারার সঙ্গে জুড়ে থাকি, ওলামায় দিনের সঙ্গে জুড়ে থাকি, আর আকাবে দিনের পথে চলাই সঠিক দিনের পথ, আকাবে দিনের পথে মিথ্যুতি পাইজা আকাজুল ইলমান আসাদি হালাকু। হ্যাঁ, যে যখন মানুষ আকাবে দিনের দিনই এলম থেকে দূরে সরবে, সেটাকে প্রত্যাখ্যান করবে, তো হাদিস শরীফ আছে যে হালাকু, নিঃসন্দেহে তারা ধ্বংস হয়ে যাবে, নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক, মানে তারা গোমরাহ হয়ে যাবে, তারা পথ হারাবে, হক থেকে তারা বিচ্যুত হবে। আমরা কেউ চাই না ইমান থেকে বিচ্যুত হই, ইসলাম থেকে বিচ্যুত হই, হক থেকে বিচ্যুত হই, আল্লাহর রহমত থেকে বিচ্যুত হই। তাহলে আল্লাহর রহমত পাওয়ার জন্য একটাই মাত্র পথ, আল বারাকাত মা আকাবিরিকুম, আকাবের দ্বীনের পথে চলা, এটাই আল্লাহর খাস রহমত পাওয়ার রাস্তা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ رب العالمين وصلى الله على النبي الكريم ما شاء الله ما شاء الله গড়ি পিছনে তো যেন আমি দেখিও না, পন্ধের মতো খালি বুলে চলছি, আর ওই গড়িটা দেখতে চাই তা দেখি ফ্যানের যন্ত্রণায় দেখতে পারি না, ওটা যদি আর একটু নিচে হইতো তো আস্তে দেখা যেত। মাথার ব্যথার কারণে সুস্থভাবে পুষতে পারি না, একবার এদিক করি একবার সেদিক করি, সরম পাই। অনেক মুরব্বীরা থাকেন, তাদের সামনে পা একবার উঠাও একবার নামো, সরম লাগে, হ্যাঁ না? আল্লাহ তাআলা মাফ করে দেন, সুস্থ করে দেন, দোয়া করেন না? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا, اللهم عافنا واعف عنا, اللهم صل لنا وجعلنا لك, اللهم كل خير لكل مسلم ومسلمة, اللهم عافنا وعافنا في الامور كلها, واجرنا من خزي الدنيا وعذاب الاخره. اللهم اعط نفوسنا تقواها وزكها انت خير من زكاها انت وليها ومولاها. ربنا ارنا الحق حقا وارزقنا اتباعه, وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. رب اغفر وارحم انت خير الراحمين. اے اللہ مجھے سبل کے معاف کریں, اے اللہ سمست مسلمان کے معاف کریں, اے اللہ مجھے کے اپنے محبت معرفت دان کریں, کامل ہدایت نصیب فرمان, کامل نور مجھے کے دان کریں, اے اللہ مجھے زندگی سرب و بشیر اپنی اصلاح کامل کرے دیں, اے اللہ مجھے کے اپنے سنتشتر پتے پوری چالت اور توفیق دان کریں, صراط المستقیم علم ہدایت نور کامل مجھے کے دان کریں, اے اللہ ذرا کھٹی علماء دین حقانی علماء دین سے علماء ربانیین ابن اصلاف و اکابر امتر سنگے জুড়ে থাকার জন্য আমাদেরকে তৌফিক দেন, আমাদের ঘরওয়ালাদের তৌফিক দেন, আমাদের খানদানের লোকদের এবং সমস্ত আহবাব মহিউদ্দিনকে তৌফিক দেন, পুরো উম্মতে মুসলিমাকে আপনি তৌফিক দান করেন। আল্লাহ যা চার মজাব হাম্বলি হানাফি সাহাবি মালিকি হাম্বলি, আল্লাহ চারো মজাবি আমাদের ওলামায় দিন আকাবের উম্মতের নজরে হক, চারো মজাবের অনুসারীরা বিশ্বের যেখানে আছেন সকলকে নিজ নিজ মজাবের উপর অটল থাকার তৌফিক দান করেন, আর সাফ আকাবের উম্মতকে শ্রদ্ধা ভক্তির নজরে দেখার তৌফিক দান করেন, এবং এই সকল আকাবের এবং আইনময় দিনের বিরুদ্ধে যারা আজকে নানানভাবে অপপ্রচার চালাইতেছে, আল্লাহ ওই ভাইদেরকে আপনি হেদায়ত স্থির করেন, তাদেরকে বিভ্রান্তির জাল থেকে আপনি মুক্ত করেন, অন্ধকার থেকে আলোর পথে ফিরে আসার জন্য তাদেরকে তৌফিক দান করেন, এবং তাদের অন্ধকার এবং বিভ্রান্তির জাল থেকে সমস্ত মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ যারা এ পর্যন্ত বিভ্রান্তির শিকার হয়ে গেছে তাদেরকে আল্লাহ হেদায়ত স্থির করেন, হক বুঝবার তৌফিক দান করেন। আল্লাহ স্কুল কলেজ ভার্সিটি গুলোর ভিতরেও দিনের এলেন পৌঁছবার মতো আল্লাহ কোন সুরত আপনি পয়দা করে দেন। আল্লাহ আমাদের দেশের উপর রহমত নাজির করেন, সমগ্র মুসলিম জাহানের উপর রহমত নাজির করেন। আল্লাহ আমাদের দেশের গ্যাস এবং তেলের সংকট থেকে আমাদের দেশকে নাজাত দান করেন। আল্লাহ আমাদের দেশের উচ্চ উন্নতি অগ্রগতি সমৃদ্ধি আপনি উচিত করেন। আল্লাহ আমাদের দেশের জমিনের ভিতরে আল্লাহ অফুরন্ত গ্যাস এবং তেলের ভণ্ডার আপনি দান করেন, অফুরন্ত গ্যাস ও তেলের ভণ্ডার আপনি দান করেন, অফুরন্ত গ্যাস ও তেলের ভণ্ডার আপনি দান করেন। আল্লাহ আমাদের পরম সুন্দর দেশটাকে আমরা হৃদয় দিয়ে ভালোবাসতে পারি আমাদের তৌফিক দান করেন। আল্লাহ এই সুন্দর দেশটা আপনি হেফাজত করেন। এই দেশে এত আলেম ওলামা হাফেজ কুরআন, এত মুফতি, এত মুহাদ্দিস, এত ফকিহ এবং এত বড় বড় আউলিয়া ইকরাম, এত বেশি আপনার জিকিরওয়ালা আপনার মহব্বতওয়ালা বান্দা এই দেশে এই জমিনে। হজের মৌসুম আসলে অসংখ্য বান্দারা মক্কা শরীফ মদিনা শরীফের দিকে পাগলের মতো ছুটতে থাকে। আল্লাহ এই সুন্দর দেশটার উপর আপনি বেশুমার রহমত নাজিল করেন, আল্লাহ বেশুমার রহমত নাজিল করেন। এই দেশটাকে আপনি সকল দুষ্ট চক্র থেকে আপনি হেফাজত করেন, সকল দুশ্মনদের থেকে আপনি হেফাজত করেন, যে কোনো ক্ষতি খারাপি পতন থেকে আপনি হেফাজত করেন, আল্লাহ যে কোনো আজাব গজব বিপদ থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ দিন ইমানের সঙ্গে আমাদের জিন্দা রাখেন, রহমত ও বরকতের মধ্যে আমাদেরকে জিন্দা রাখেন, আফিয়তের সাথে জিন্দা রাখেন। যখন দুনিয়ার থেকে উঠে নেন আল্লাহ আপনার খাস রহমত ও সন্তুষ্টির সাথে আফিয়তের হালতে আপনি আমাদেরকে দুনিয়ার থেকে আপনার রহমতের কোলে তুলে নিয়েন। আল্লাহ এই মাজমাই আজকের এই মাহফিলের যারা ব্যবস্থাপক এবং যারা এতে উদ্যোক্তা সহায়তাকারী, যারা এতে অংশগ্রহণকারী সকলকে কবুল করেন, সকলের দুজাহানকে আপনি কামিয়াব করেন, সকলের পেরেশানি থেকে নাজাত দান করেন, সকলকে তমাম নেক উদ্দেশ্যে আপনি সফল কাম করেন। দুজাহানের মালিক দুজাহান আপনি আমাদের কামিয়াব বানাইয়া দেন। তমাম দিনী প্রতিষ্ঠান দিনী মার্কাজ দিনী মাদ্রাসাকে আপনি কবুল করেন, সকল দিনী প্রতিষ্ঠানের দুর্লভ সমূহকে আসমানি ভান্ডার থেকে আপনি পুরা করে দেন। ওলামায় দিনের প্রতি আপনি মদত নাজিল করেন, রহমত নাজিল করেন। ওলামায় কেরাম এবং দিনের খাদেমদের হায়াতে আপনি রহমত ও বরকত দান করেন। মুসলমানদের ঘরে ঘরে রহমত বরকত বেশুমার নূর নাজিল করেন। হায় আল্লাহ রহমত বরকত বেশুমার নূর নাজিল করেন, ঘরে ঘরে রহমত বরকত বেশুমার নূর নাজিল করেন। মুসলমানদের ইহুদি খ্রিস্টানদের জীবনধারা পরিত্যাগ করে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের ফুলের জিন্দগির অনুসরণের তৌফিক দান করেন। তমাম দোয়া মুনাজাতকে রহমতুল্লাহ আলামিন সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতে হে মহান রব্বুল আলামিন আপনি কবুল করেন, কবুল করেন, কবুল করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাস তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোন এক জায়গায় যেখানে বলো সেখানে কোন এক জায়গা বলো যেখানে আসবে ওখানে বায়াত হবে। চলো।